29শে জানুয়ারি 2017, তবলছড়ি, রাঙ্গামাটি। গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আরেব বিল্লাহ, তরজমান আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামাত বরকাতুহুম।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু। فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج بيت الله من استطاع إليه سبيلا. وقال عليه الصلاة والسلام: جددوا إيمانكم بقول لا إله إلا الله. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أكل طيبا وعمل في سنة ومن الناس بوائقه دخل الجنة. وكما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. ما أبوغر সে যে আয়াত ও হাদিস কয়েকটা করছে নোট করো, যখন বলি আর ধ্যানই করো। আল্লাহ পাক জালা জালালু ওয়া মানাওয়ালু আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন। এই রাঙ্গামাটিতে আমার জীবনের প্রথম আশা হল আল্লাহ তাআলা রাঙ্গামাটির সফরের উসিলা আমাদের সকলের অন্তর এবং জীবনকে আল্লাহ নূরের রাঙ্গা বানায় দেন। আল্লাহ পাকের নূরের রাঙ্গা বানায় দেন এবং রাঙ্গা মাটিকে আল্লাহ তাআলা নিজের রহমতের ঠিকানা রূপে কবুল ফরমান। যারা এখানে থাকেন আল্লাহ পাক তাদেরকে শান্তি আরাম ইজ্জত রহমত নূর দান করেন, আমাদেরকে আল্লাহ পাক তার কামিল হিসসা নসিব করেন। আর ভাইরা, আমরা এই দুনিয়াতে বসবাস করি, তো আগে তো এখানে ছিলাম না, একদমই ছিলাম না, তো মায়ের পেটে ছিলাম, সেখান থেকে দুনিয়াতে আসলাম। বাবা মায়ের বিয়ের আগে তো কোনো অস্তিত্বই ছিল না, খবরই ছিল না, কোথায় আমাদের খোঁজখবর ছিল। বা মা বাবার বিয়ে শাদির পরে রব্বুল আলামিনের মেহরবানির বরকতে মানুষ তৈরি হয়। এজন্য দাম্পত্য জীবন হচ্ছে আল্লাহ পাকের বান্দা বান্দি তৈরির ফ্যাক্টরি। আল্লাহ পাকের বান্দা বান্দি তৈরির ফ্যাক্টরি অর্থাৎ যেই বান্দারা দুনিয়াতে আসবে আল্লাহকে ডাকবে, আল্লাহকে ভালোবাসবে, এই পদ্ধতিতে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে পাঠান। ছিলামই না এই দুনিয়াতে, ফের আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক কি জন্য পাঠাইছেন, তো পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন যে আমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে মানুষ, তোমাদেরকে এবং জিনদেরকে আমি সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। আমার ভাইরা, এই আসমানের তলে জমিনের উপরে নমরুদরাও বাস করে, ইব্রাহিম খলিলুল্লাহও বাস করেন, এই জমিনের উপরে আবুল হাব আবু জাহালরাও বাস করে, আবু বকর সিদ্দিক এবং হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরাও বাস করে। দুইজনের জিন্দগির রং ভিন্ন ভিন্ন, গোবরের রং ভিন্ন, গোবরের ঘ্রাণ ভিন্ন, আর গোলাপের রং ভিন্ন, গোলাপের ঘ্রাণও ভিন্ন। আমার প্রিয় বন্ধুরা, মানুষ যখন আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহর সামনে মাথা নত করে এবং আল্লাহকে ভালোবাসে, তোর তার আত্মাটা তার অন্তরটা লাখ কোটি না সারা জাহানের সমস্ত গোলাপের চেয়ে খুশবুদার হয়ে যায়, আরো সুন্দর হয়ে যায়। এজন্য ভারতের এক বুজুর্গ তিনি বলছিলেন যে আমার প্রিয় বন্ধুরা, তোমরা এই পৃথিবীতে বাস করো, আমি এই পৃথিবীতে বাস করি, কিন্তু আল্লাহকে ভালোবাসার কারণে আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে দুনিয়াতেই আমি জান্নাতের মধ্যে বসবাস করি। মে রহতা হু দিন রাত জান্নাত মে গোয়া, মেরে বাগ দিল মে ও গুল কার ইয়া হ্যায়, যে আমার হৃদয়টাকে আল্লাহ পাক সীমাহীন ফুল দ্বারা ফুল বাগান বানায় রাখছেন। আমার প্রিয় বন্ধুরা, মানুষ মনে করে টাকা পয়সা ধন দৌলত যত বাড়ে তত আরাম, তো এরকম কারণের তো অনেক ধন দৌলত ছিল, সে কি আরামের মধ্যে ছিল? দিন রাত চব্বিশ ঘন্টা লানতের মধ্যে ছিল, আজাব ও গজবের মধ্যে ছিল, ফুল বাগানের মধ্যে সে আগুনের মধ্যে জ্বলতে থাকত। কারণ যেই বন্দা আল্লাহকে নারাজ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, আল্লাহ পাক শান্তি তার জীবন থেকে ছিনিয়ে নেন। এজন্য আমার পীর ও মুর্শিদ কুতুব আলম আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন যে জিন্দগি পুর কায়েফ হতি হ্যায়, জিন্দগি পুর বাহার হতি হ্যায়, রব সে জব হামকে নার হতি হ্যায়। মানুষ যখন আল্লাহর সঙ্গে সম্পর্ক করে, আল্লাহকে ভালোবাসে, তো তার জীবনটা শান্তি ধারায় পরিণত হয়। দরিয়াতে যেরকম সর্বদা ঢেউ তরঙ্গ খেলতে থাকে এবং বেসুমার পানি প্রবাহিত হইতে থাকে, মানুষ যখন আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুমের অধীন জিন্দগি বানায়, তো তার অন্তরের ভিতরে এরকম আল্লাহ পাক নূরের দরিয়া সর্বদা ঢেউ খেলতে থাকে। এজন্য আমার প্রিয় মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই বলতেন যে হটায়া সর জিসনে উস আস্থা সে ও টকরায়া বলায় না কে হাঁ সে, যেই বন্দা আল্লাহ পাকের দুয়ার থেকে দূরে সরে, তো সে চতুর্দিক থেকে পেরেশানি আজাব গজব লাঞ্ছনা তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরতে থাকে। আর যেই বন্দা আল্লাহর হয়ে থাকে আর যদি আল্লাহ পাকের দুয়ারের উপর পড়ে থাকে, আল্লাহর জন্য কান্নাকাটি করতে থাকে, তো মা বাবার সঙ্গে যে সন্তান থাকে আরামে থাকে, সুখে থাকে, মায়ের কোলে থাকে ওই সন্তান আরামে থাকে, সুখে থাকে, নিরাপদ থাকে। মায়ের কোল থেকে যখনই সে দূরে সরে, তো মায়ের কোল না পাইলে তো বাচ্চার এবং শিশুর কোনো শান্তি নাই, আরাম নাই। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যে একটা ছেলে মানুষ বয়স তিন বছর, কোন লোক চুরি করে নিয়ে গেছে, নিয়ে বিক্রি করছে এক জায়গায় যে এক লক্ষ টাকায়। এখন তো বাচ্চাকে পাওয়া যায় না, বাস্তব ঘটনা যে পুলিশ চতুর্দিকে খোঁজাখুঁজি করতে থাকছে, আর যে লোকদের কাছে বিক্রি করছে তাদের কোনোই সন্তান নাই। তো একটা সন্তান পাওয়ার কারণে তাদের ঘর বাড়িতে আনন্দ উল্লাসের কোনো অভাব নাই, সকলে ফুর্তি, সকলে আনন্দ, সকলে একটু কোলে নেয়, একটু আদর করে, ভালো ভালো খাবার দাবার খাওয়ায়, চেষ্টা করে তাকে কোনো রকমে সান্ত্বনা দিতে, কিন্তু কোনোভাবেই ওই সন্তানের ওই বাচ্চার কান্না থামতে ছিল না, দিন রাত কান্দে, দিন রাত কান্দে, চতুর্দিক দেখতে থাকে যে কই আমার মা কোন জায়গায়, এত সুন্দর মুখ, এত সুন্দর চেহারা, এত সুন্দর ব্যবস্থা, কোন ক্রমে বাচ্চার অন্তরে সুকুন, ইতমিনান, শান্তি, আরাম আসতেছিল না। আমার প্রিয় বন্ধুরা, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, হে আমার বান্দারা সারা জাহানে শান্তি খুঁজবা, কোথাও শান্তি পাইবা না, আরাম পাইবা না, আমি আল্লাহর রহমতের কুল ছাড়া কোন জায়গাতে তোমার জন্য শান্তির ব্যবস্থা নাই। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই এই আয়াতে পাকের ব্যাখ্যায় বলেন যে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহর বন্দেগী করে, তো যিকরিল্লাহ আল্লাহ পাক তখন এই বান্দাকে স্মরণ করেন, আল্লাহ পাক এই বান্দাকে রহমতের কোলে উঠান। মায়ের কোলে উঠলে বান্দা যে শিশু যেরকম আরাম পায়, আল্লাহ পাকের রহমতের কোল পাইলেই বান্দার শান্তি শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ পাক রহমতের কোলের জন্য কবুল করেন। এক তো ইবলিসের কোলে থাকা, শয়তানের কোলে থাকা, দুনিয়ার গান্দা গান্দিগি আর নোংরামির কোলে থাকা, আর একটা হলো আল্লাহ পাকের বন্দিগির কোলে থাকা, আল্লাহ পাকের জিকিরের কোলে থাকা, রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের সুন্নতের কোলে থাকা। আমার প্রিয় বন্ধুরা, আমি আল্লাহর কসম করে বলি, যেই বান্দা আল্লাহ পাকের হুকুমের অধীন চলে, জিকিরের কোলে থাকে, আল্লাহ পাকের বন্দিগির কোলে থাকে, আল্লাহর কসম সেই বান্দা একদম ডাইরেক্ট আল্লাহ পাকেরই রহমতের কোলে থাকে। হ্যাঁ, আল্লাহ পাকের রহমতের কোলে থাকে, কারণ রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আকফা সালাসান ফি সালাস, আল্লাহ পাক তিন জিনিসকে তিন জায়গাতে গোপন করছেন, আকফা রিজাহু ফি তাআতিহি ওয়া সাখাতাহু ফি মাসিয়াতিহি ওয়া আউলিয়াহু ফি ইবাদিহি। যেখানেই বান্দা আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর কোন ইবাদত বন্দেগিতে মশগুল হয়, ওখানেই সে আল্লাহ পাক রহমত এবং আল্লাহর সন্তুষ্টির নূর পেয়ে যায়। যখন বান্দা সিজদা করে, আমরা মনে করি এই বান্দা জমিনের উপর সিজদা করতেছে, আমার প্রিয় বন্ধুরা আল্লাহর কসম, এই বান্দা তো আল্লাহ পাকের কদমের উপর সিজদা করতেছে, আল্লাহ পাকের কদমের উপর পড়ে আছে। আর সন্তান যখন দূর থেকে ছুটে গিয়া মায়ের কোলে উঠা, মায়ের বুকে জড়ায় ধরে, তো এই দুনিয়ার ভিতরে সে যেন এক জান্নাতের মজা পাওয়া যায়। আমার প্রিয় বন্ধুরা, যেই বান্দা সিজদার মধ্যে আল্লাহ পাকের কদমের উপরে মাথা লুটায় দেয়, মাথা বিছায় দেয়, আল্লাহর কসম সিজদার মধ্যেই সে জান্নাতের মজা পাওয়া যায়। এজন্য ভারতের এক বুজুর্গ চিস্তিয়া তরিকার হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে, আমার প্রিয় বন্ধুরা, খুদা কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর তো আপনা বোরিয়া ভি ফির হামে তখত সুলাইমা থা। এ ছেলে উঠো, এখান থেকে পিছে যাও, ওদিকে যাও, তোমাকে একদিন বলছি যে সামনে বসে ঘুমাবো না, ঘুমাইতে আসছো এখানে, যা ওই পিছে যাও, একদম সোজা যাও ওইখানে, বড় বেউসুল মানুষ তুমি মিয়া, একদম বুকের সামনে এসে বসে ঘুমানোর জন্য, যা ওই পিছনে যাও, ন সব সাতশো এখানে, যাও একদম পিছনে যাও, পানি দাও। লোকেরা এসে বসে আছে, অপেক্ষা করতেছে বীরের কথা শুনবে, নব সব সামনে এসে ঘুমানো আরম্ভ করছে। ঘুমানোর লোক দেখলে কথা বলতে ইচ্ছা করে? ঘুমাসে তো তোমার মজবুরি হয় এক পাশে যাও, একদম ডাইরেক্ট সামনে এসে বসে গেছো, জোয়ান থাকতে বুড়ার বাপ হয়ে গেছো মিয়া, ঢাকা থেকে এসে এখানে রাঙ্গামাটিতে, হ্যাঁ না? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে আল্লাহর মহব্বত দান করেন। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম করে বলি, যেই বান্দা আল্লাহর মহব্বতের দৌলত পাওয়া যায়, সমস্ত রাজা বাদশাহদের চেয়েও তার মাকাম বুলন্দ হয়ে যায়, তার মর্তবা বুলন্দ হয়ে যায়। যেই মুসলমানই হোক, মুসলমান হলেই হয়েছে, অনেক মুসলমানরা খামোকা সন্দেহ করতে থাকে যে আমি তো ভালো হতে পারি নাই, আমি এরকম কোন খাজা মুহিউদ্দিন চিশতিও না, বাইজিদ বুস্তামিও না, এজন্য আমার কোন উপায় নাই। আরে ভাই, নিজের প্রতি এরকম সন্দেহ করা এই কারণে যে আমার আমল কমজোর, ঠিক আছে, কিন্তু এই কথা মনে করা যে আল্লাহ পাকের রহমতের দুয়ারে আমার কোন ঠিকানা নাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা, এবং এটা নিঃসন্দেহে ইবলিসের ধোকা। কারণ ইবলিস মানুষকে নষ্ট করে, যেমন সিনেমা হলে নিয়া, যেমন মদের বোতলের মধ্যে নিয়া, গান বাদ্যের মধ্যে নিয়া, নারীর হারাম আড্ডাখানায় নিয়া, অনুরূপভাবে ইবলিস মানুষকে নষ্ট করে, আল্লাহর রহমত থেকে নিরাজ বানায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর যেই বান্দা এরকম হয়, হাজার ভুল ত্রুটি করে, কিন্তু সে আল্লাহকে আল্লাহ মনে করে, আল্লাহকে সীমাহীন দয়াওয়ালা মনে করে, আবার ছুটে এসে আল্লাহ পাকের দুয়ারে পড়ে, আল্লাহ পাকের কাছে মাপ চায়, আল্লাহর নিকট তওবা তিল্লা করতে থাকে। লাখ কোটি গুনার পর বান্দা যখন আল্লাহ পাকের দুয়ারে এসে আল্লাহর নিকট কান্নাকাটি করতে শুরু করে, তা আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তার জীবনের সব গুণা মাফ করে দেন। এজন্য এক বুজুর্গ বলছিলেন ভারতে, যে খোলে ও না খোলে দর উসপে হো কেউ তেরি নজর, তু তো বস আপনা কাম করি সদা লাগায় যা। আল্লাহ পাক রহমতের দুয়ার খুলবেন কিনা সেটার দিকে তুমি নজর করো না। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। হে আমার বান্দারা, হাজারো গুনাহ যদি তোমরা করে থাকো, ওক জীবনটাকে ধ্বংস বরবাদ করে দিছো, কিন্তু এরপরও আমি আল্লাহ তোমাদেরকে বলি, আমি মহব্বত করে তোমাদেরকে সৃষ্টি করছি, আমার রহমত থেকে তোমরা নিরাশ হবে না কশিন কালো। তোমরা যদি আমার দুয়ারে দাঁড়াও, আমার কাছে মাফ চাও, তোমাদের জীবনের সমস্ত গুণা, সবগুলো গুণা মাফ করার জন্য আমি তোমাদেরকে গ্যারান্টি দিতেছি। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু নিজে এই আয়াতে পাক নাজিল করছেন। আর এই আয়াতে পাক নাজিল করার যে ঘটনা সেটাও বিস্ময় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় চাচা বাদশাহ ছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রাণপ্রিয় চাচাকে হত্যা করেছিলেন যে মানুষটা ওয়াহশী নামক একটা লোক। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আপনি পিছনে সরে বসেন, বারবার সামনে আসেন কেন? হ্যাঁ, আপনি আরো যান পিছনে যান। ওয়াহশী নামক লোকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষ্ঠুরভাবে, নির্দয়ভাবে, হ্যাঁ, করুণ ভাবে হত্যা করছিলেন সে উহুদের যুদ্ধের ময়দানে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন রহমতুল লিল আলামিন, সারা জাহানের জন্য তিনি ছিলেন রহমত। আমি আমাকে এতটা ভালোবাসতে পারি নাই, আপনি আপনাকে এতটা ভালোবাসতে পারেন নাই যতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতি আমার প্রতি ভালোবাসাওয়ালা অন্তর্নিয়া পৃথিবীতে ছিলেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন, আমার নবী প্রত্যেক মুসলমানের জন্য তার নিজের চেয়ে বেশি মহব্বতওয়ালা, তার নিজের চেয়ে তিনি বেশি ঘনিষ্ঠতার। আমি আমাকে যতটা ভালোবাসি আমার রসুল আমাকে তার চেয়ে বেশি ভালোবাসেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হইয়া আজকে আমাদের কি করুন অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে ভুলগুলোকে বুঝবার তৌফিক দান করেন এবং সব ভুল শুধরাইয়া জীবন টাকে ফুলের মতো গড়বার তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, আশ্চর্যের বিষয় হল এই মানুষটা যে ওয়াহশী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে হত্যাকারী, কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ওয়াহশীর নিকট পয়গাম পাঠাইলেন যে তুমি যদি ইসলাম কবুল করো আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়ে জান্নাত দান করবেন। এত বড় অপরাধের জন্য জান্নাতের সুসংবাদ। এক বর্ণনাতে এরকম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিকট দূত পাঠাইছেন, আর এক বর্ণনা এই যে ওয়াহশী নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাজির হয়েছেন। হ্যাঁ, এবং তিনি বললেন যে আমি যদি ইসলাম কবুল করি তা আমার কি ক্ষমা হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলকুল তোমার ক্ষমা হয়ে যাবে, ইসলাম কবুল করলেই ক্ষমা। আহা, আমার নিজের পিতাকে যে হত্যা করলো, আমার ভাইকে যে হত্যা করলো, আমার আপনজনকে যে হত্যা করলো, সেই মানুষটার প্রতি এইরকম উদার হইয়া ক্ষমার ঘোষণা দেওয়া, এটা কি কল্পনা করা যায়? কিন্তু প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এইরকম দয়ালু ছিলেন, এইরকম মেহরবানিওয়ালা ছিলেন যে এমন কঠিন শত্রু তার জন্য তিনি আল্লাহ পাকের মাগফিরাত, ক্ষমা, রহমত এবং জান্নাতের ঘোষণা দিলেন, ইসলাম কবুল করলে আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখনই ইসলাম কবুল করে তার অতীত জীবনের সর্বরকমের গুনাহ এক মুহূর্তে আল্লাহ পাক একদম সম্পূর্ণ মিসমার করে দেন, এক মুহূর্তে আল্লাহ পাক তাকে মাফ করে দেন। কিছুক্ষণের মধ্যে যদি লোকটার মৃত্যু হয়ে যায়, এখনো সে নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, কোন নেক আমলের তার সুযোগই হয় নাই, কলমা পড়ার পরে ইসলাম কবুলের পরপরই তার মৃত্যু হয়ে গেছে, তো আল্লাহ পাক নিঃসন্দেহে তাকে জান্নাত দান করবেন। এবং সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ পাক যত বড় জান্নাত দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক এক সাহাবীকে তার চেয়ে বড় জান্নাত আল্লাহ পাক দান করবেন। যার ঈমান যত বড়, আল্লাহর সঙ্গে সম্পর্ক যত বড়, আমার প্রিয় বন্ধুরা, তার জন্য জান্নাতও তত বড়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইমাম রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যখনই কেউ ইসলাম কবুল করতেন সাথে সাথে তিনি সিদ্দিকীর মর্তবা প্রাপ্ত হয়ে যেতেন, মানে সর্বোচ্চ ঈমানওয়ালা, সর্বোচ্চ ওলি আল্লাহ, নবীর পরে সবচেয়ে বড় মর্যাদাওয়ালাদের কাতারে তিনি স্থান পেয়ে যেতেন, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম এবং ঈমান কবুলের বরকতে। খুদনা থে জো রাহ পর আওরু কে হাদি বন গয়ে, ক্যা নজর থি জিসনে মুর্দু কো মসিহা কর দিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর যার উপর পড়ে গেছে যে লাখ কোটি চন্দ্র সূর্যের চেয়েও আলোকিত জীবন আল্লাহ পাক তাকে নসিব করে দিয়েছেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, লা তাসুব্বু আসহাবি, আমার সুবত প্রাপ্ত, আমার সান্নিধ্য প্রাপ্ত যারা আমার কাছে আসছে, আমাকে দেখছে, আমার সঙ্গে উঠা বসা করছে, এদেরকে তোমরা গালি দিও না। আহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিতেছেন, এদেরকে গালি দিও না, এদের কুৎসা করো না, এদের বদনাম করো না। ফালাউ আন্না হাদাকুম আনফাক মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা হাদিহিম ওয়ালা নসীবা, তোমরা যদি কেউ উহুদ পাহাড়ের মতো বিশাল বড় পাহাড় বরাবর স্বর্ণ তোমরা আল্লাহর রাস্তা দান করো, তাদের এক বিন্দুর সমানও সেটা হবে না, তাদের এক বিন্দুর সমানও হবে না। এত বড় মর্তবাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে মহব্বত করার তৌফিক আমাদেরকে দান করেন। আমার প্রিয় বন্ধুরা, একটা মানুষ যদি সারা জীবনে কোনদিন নফল নামাজ এক রাকাতও পড়ে নাই, এশরাক পড়ে নাই, আওয়াবিন পড়ে নাই, জীবনে কোনদিন তাহাজ্জুদ পড়ে নাই, কোন রকমের নফল আমল একদম করে নাই, কিন্তু এতটুকু সে ইমানওয়ালা, পাঁচ ওয়াক্ত নামাজওয়ালা, রমজানের রোজাওয়ালা, হালাল খায়, গুনাহ থেকে দূরে থাকে, কিন্তু অন্তরটা তার এরকম যেরকম আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, আসমানি কিতাবকে বিশ্বাস করে, আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, এবং সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের প্রতি শ্রদ্ধা আছে, কারো প্রতি তার অন্তরে কুধারণা নাই, জবানে কোনদিন আল্লাহর রাসূলের কোন সাহাবীর প্রতি কোন বদনামি সে করে নাই, কোন দোষারোপ সে করে নাই। আমার প্রিয় বন্ধুরা, এই মানুষটার মৃত্যু হবে সোজা সে জান্নাতুল ফেরদাউসে পৌঁছে যাবে। এজন্য প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম চাইতেন যে উম্মতের প্রতিটি মানুষের জীবনের আমল যতটুকুই হোক না কেন অন্তরটা যেন পরিষ্কার থাকে, অন্তরটা যেন পরিষ্কার থাকে, অন্তর একদম পরিষ্কার, দবদবা সাদা নূরে ঝলমল করতে থাকে। قال رسول الله صلى الله تعالى عليه وسلم الا ان في الجسد مزغه اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب। হে মানুষ, তোমরা শোনো, তোমাদের দেহের মধ্যে একটা গোস্তের টুকরো আছে যার নাম হলো কলব বা হার্ট বা অন্তর। এই অন্তর যদি নূরওয়ালা হয় তো তোমার সর্ব অঙ্গ পুরো জীবন নূরওয়ালা হবে, আর এই অন্তরটা যদি নষ্ট হয়, এটা লানতওয়ালা হয়, এটা অন্ধকারওয়ালা হয়, তো তোমার জীবনে সবকিছু অন্ধকার হয়ে যাবে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য আমার প্রিয় বন্ধুরা, এই অন্তরটাকে ফ্রেশ এবং আলোকিত রাখার জন্য সর্বদা ফিকির করা দরকার। আমি কাউকে ঘৃণা করব না, আমি অন্তর অহংকার রাখবো না, কারো প্রতি হিংসা করব না, দুনিয়ার প্রতি হারাম লোভ লালসা আমি রাখবো না, অমুকেরটা নষ্ট করবো চিন্তা আমি করব না, অমুকের খুন করব আমি চিন্তা করব না, অমুকের ক্ষতি করবো চিন্তা আমি করব না, কাউকে কোনোভাবে লাঞ্ছিত করব না, অপমানিত করব না। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমান তো তাকে বলে, ইসলামওয়ালা তো ওই ব্যক্তি যে যার হাত এবং জবানের অত্যাচার থেকে সব মুসলমান একদম নিরাপদ হয়ে যায়। প্রত্যেকটা মুসলমান মনে করে এই বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদী, এই বড়পীর জিলানি, এই খাজা মঈনুদ্দিন চিশতি, এই মাওলানা জালালউদ্দিন রুমি, এই শামসুদ্দিন তাবরিজি, এই হযরত বেলাল, এই হযরত আবু বকর সিদ্দিক, ওনাদের দ্বারা কুশ্চিন কালো আমার বিন্দুমাত্র ক্ষতি হইতে পারে না, আমার সম্পদ তাদের দ্বারা এক পয়সা আমার নষ্ট হইতে পারে না, আমার এক রত্তি ক্ষতি তার দ্বারা হইতে পারে না, আমার সম্মানে বিন্দুমাত্র তার দ্বারা আঘাত হইতে পারে না। যখন কোন মুমিনের, কোন মুসলমানের জীবন এমনটা সুন্দর হয়, আল্লাহর কসম সে খাঁটি মুসলমান হয় এবং নিঃসন্দেহে আল্লাহ পাকের তরফ থেকে তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। কারণ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হে আমার বান্দারা, কিয়ামতের দিন তোমাদের ধন সম্পদ জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে মুক্তি দিতে পারবে না, জান্নাতের গেট সম্পদের দ্বারা খোলা যাবে না, এবং জনবল ধনবল কোনো কিছুই সেদিন তোমাদের কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিন্তু অন্তর যার দাগ মুক্ত, সেই বান্দা আমার নিকটে কিয়ামতের দিন হাজির হলে সোজা আমি তাকে জান্নাত দান করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য আমরা আজকাল অনেক বড় শিক্ষিত হয়ে যায়, অনেক বড় ক্ষমতার মালিক হয়ে যায়, সমাজে বড় প্রভাবশালী হয়ে যায়, আর আমরা মনে করি যে পুরান যুগের এই বুড়া বুড়া মানুষগুলো যাদের বয়স ৬৫, ৭০, ৮০, ৯০, ৯৬ হয়ে গেছে, তো তাদের চেয়ে আমরা বেশি পাওয়ার ভরপুর, আমরা বেশি অগ্রগামী না। আমার প্রিয় বন্ধুরা, অগ্রগামী ওই ব্যক্তি যার অন্তর যত সুন্দর, যার অন্তর যত সুন্দর সে তত বেশি অগ্রগামী, যার চরিত্র যত সুন্দর তিনি তত বেশি অগ্রগামী, আল্লাহর সঙ্গে সম্পর্ক যার ভালো তিনি তত বেশি অগ্রগামী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যার চরিত্র ব্যবহার যত সুন্দর তিনি তত বেশি বড় ঈমানদার। কি কথা বুঝেন নাই? আমরা এই যুগে মনে করি এই লোক মসজিদে গেছে আর বাইরই হয় না, এই লোক বড় ঈমানদার, কিন্তু বাইর হওয়ার পরে এই লোকদেরকে গালাগালি, অমুকের জায়গা জমি দখল, অমুকের গাছ থেকে আম পড়ে নিয়ে যায়, অমুকের গাছ একটা নিজে জোর জবরদস্তি কাটে নিয়ে বিক্রি করে পয়সা পকেটে ভরে, কিন্তু নামাজ ঠিক মতো পড়ে, আবার পাগড়িও মাথায় দেয়, আর হজও ঘন ঘন করে। আমার প্রিয় বন্ধুরা, এইরকম জটিল ইসলাম ইসলামে নাই। কি কথা বুঝেন নাই? এরকম গোলমেলে ইসলাম ইসলামের মধ্যে নাই। পবিত্র কোরআনে বলেন যে আমার কোরআনের কিছু অংশের উপরে তোমরা তো ঈমান আনলা আর কিছু অংশকে বাদ দিয়ে দিলা, সেটাকে সেটার ব্যাপারে অস্বীকার করলা, সেটাকে প্রত্যাখ্যান করলা, এটা কি মুমিন হওয়ার তরিকা? কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন উদখুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, এই ঈমানওয়ালারা জীবনের একটা বিন্দুকেও ইসলামের বাইরে রাখবা না, জীবনের সব কিছুর ব্যাপারে পূর্ণাঙ্গ ভাবে ইসলামের ভিতরে তুমি আসো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এক সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী হিসাবে আবির্ভূত হওয়ার পূর্বে তৌরাত কিতাবের অনুসারী ছিলেন, মূসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন। এই সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন ইসলাম গ্রহণ করলেন তো তার বড় মর্তবা হল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যারা আগে যে তৌরাত অথবা ইনজিল কিতাবের কোন আসমানি কিতাবের কোন ধর্মের অনুসারী ছিলেন কিন্তু এরপরে ইসলাম কবুল করছেন, তো তার জীবনের প্রতিটি আমলের কারণে তিনি ডবল সওয়াব পাবেন। কারণ যে কোনো মানুষ নিজের ধর্ম ত্যাগ করে আরেকটা ধর্ম গ্রহণ করা এটা অত্যন্ত কঠিন ব্যাপার, বিশেষ করে সেই ধর্ম যদি আসমানি ধর্ম হয়। তো তৌরাতওয়ালা, তৌরাত যেটা আসমানি ধর্ম, ইঞ্জিলওয়ালারা আসমানি ধর্মওয়ালা, সেই ধর্মকে ত্যাগ করে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র ইসলাম ধর্মকে গ্রহণ করা এটা সহজ ব্যাপার ছিল না। এজন্য যারাই তৌরাত এবং ইঞ্জিলের অনুসারী তারা যদি ইসলাম কবুল করেন তো অন্য মুসলমান নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে এই মানুষটা ডবল সওয়াব পাবে, দ্বিগুণ সওয়াব পাবে। আর একটা এক মুসলমান নামাজ পড়ে কতটুকু সওয়াব পায় জানেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মেরাজ যখন গেছিলেন ওই সময় আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নিকট থেকে যখন এই উম্মতের নিকট রওনা হয়ে গেছেন আসমানের উপরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন কি সুসংবাদ শুনান দেখি, বললেন যে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমার উম্মতের জন্য অনেক বড় উপহার দিয়েছেন, 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন। আর নামাজ মানে কি? আস-সালাতু নূর, নামাজ হল পুরোটা নূরই নূর, নামাজ পুরোটা নূরই নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কারো ঘরের সামনে যদি একটা স্বচ্ছ পানির দরিয়া হয় আর সে দরিয়ার ভিতরে 5 বার সে গোসল করে তার দেহে কি ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন না ইয়া রাসূলুল্লাহ, কোনোই ময়লা থাকতে পারে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে এই অভ্যাস যে জীবনে রাখবে তার জীবনে বিন্দুমাত্র কোনো ময়লা থাকতে পারবে না, এই নামাজের নূরের তুফান তার জীবনের সব ময়লা পরিষ্কার করে দিবে। নামাজ এত বড় জিনিস, আর নামাজ কি আস-সালাতু মিরাজুল মুমিনিন, আল্লাহর কসম বান্দা যখন নামাজে দাঁড়ায় তো তার এই জমিনে আল্লাহ পাকের সামনে মিরাজ নসিব হয়ে যায়, এত বড় মর্তবার জিনিস হচ্ছে এই নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজের মহব্বত দান করেন, নামাজের মহব্বত সেজদার মহব্বত দান করেন। আয় মাওলানা জালালউদ্দিন রুমির এই কথা এত সুন্দর এত সুন্দর, এটা তো হাজার বার দিনের মধ্যে বলার পরও মনে হয় যে এটার মজা এখনো শেষনে বাড়তেছে, সেটা কি? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে লেখ যাওকে সেজদায়ে পেশে খোদা হস্তর আয়াত আজ দুসাদ মুলকাত তোরা, হে মুমিন হে মুসলমান যখন তুমি আল্লাহ পাকের সামনে সেজদা করো তোমার যদি ইমানের সাচ্চা রুচি অনুভূতি উপলব্ধি ভিতরে থাকে এক সেজদা লক্ষ লক্ষ কোটি কোটি বাদশাহের চেয়েও বড় দৌলত। এক সেজদা পাসবেন আলী কেনা খাহ মুলকহা মুলক আহ সেজদা মুসাল্লাম কুন মারা, হে মুসলমান তুমি বাদশাহ হওয়ার জন্য কান্দো না, বাদশাহ হয়ে কোনো লাভ নাই, তুমি কান্দো যে হে আল্লাহ আমাকে সেজদার রাজত্ব দান করেন, এক এক সেজদার মধ্যে লক্ষ কোটি রাজত্ব নসিব হয়ে যায়। এজন্য আমার প্রিয় বন্ধুরা, মোমেন যদি শুধু ডাল ভাত খায়, মোমেন যদি শুধুমাত্র রুটি আর চাষনিও খায় নেয়, তো সে ইমানের বরকতে সারা জাহানের বাদশাদের চেয়ে তার মর্তবা বড়, সারা জাহানের বাদশাদের চেয়ে তার মর্তবা বড়। কারণ قال الرسول صلى الله عليه وسلم যে মান قال لا اله الا الله مخلصا بقلبه دخل الجنه, যে কোন মানুষ لا اله الا الله অন্তর অন্তঃস্থল থেকে পড়বে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। শুনতেছেন ভাইরা? এবং আমাদের প্রাণনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির জীবনের একদম শেষ বিদায়ের মুহূর্তে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক যেন জীবনভর আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে সম্পদ অনেক কিন্তু আল ঈমানু বিযু ওয়া সাবউনা শুবা আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমানের 70-এরও বেশি শাখা প্রশাখা আছে, এক বর্ণনাতে 77টা শাখা আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ শাখা হল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ খুব পড়ার তৌফিক দান করেন। বান্দা যখন লা এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ কোন মুমিন বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তো তার লা ইলাহা ইল্লাল্লাহ এ আসমান ও জমিনের মধ্যখানের সমস্ত পর্দা ছিন্ন ভিন্ন করে দিয়া মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ একদম আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। শুনতেছেন ভাইরা? ঘুম ভাঙছে এখন? দাঁড়ায় বলো ঘুম ভাঙছে? এখান থেকে না উঠলে তোমার ঘুম ছুটত না। ঘুম ছুটছে কি জন্য জানো? রাঙ্গামাটির সব মানুষের মহব্বতের সাথে তোমার দিকে নজর গেছে, আল্লাহরে লোকটারে উঠায় ওইদিকে সরাইছে। এই সব মানুষদের অন্তরের দোয়ার বরকতে তোমার এখন আল্লাহ পাকের রহমত পেয়ে গেছে। হ্যাঁ, মানুষের দোয়া বড় জিনিস মিয়া। হ্যাঁ, আল্লাহর বন্দাদের দোয়া। এই জন্যই এক মধ্যখানে এক কথা মনে বলল তো বলি, এক বড় সত্যি সত্যি ঘটনা। ভারতে এক বড় বুজুর্গ ছিলেন, বহুত বড় ওলি আল্লাহ। তুমি মেহমান পাইলেই মেহমানের মেহমানদারি করতেন, মেহমানদারিতে আল্লাহ পাক বড় খুশি হন। আল্লাহ পাকের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যে মেহমান সারা খানা খাইতেন না, আর যেদিন মেহমান, ভাই তুমি একটু সর, এই ভাই দেখতে পায় না। হ্যাঁ, তো যেদিন মেহমান না পাইতেন একদম মানে পাগল পাড়া হইয়া রাস্তাঘাটে ঘুরতেন যে আহা আজকে আমি মেহমান পাইলাম না। এরকম যে ইব্রাহিম খলিলুল্লাহ একদিন এরকম কোন মেহমান আর একদম পাইতেছেন না, অস্থির হয়ে গেছে, না হারে কোন মেহমান পাইলাম না। এত উচ্চ আখলাক ছিল যে কোন আল্লাহর বান্দাকে সাথে না নিয়ে খাইতে তিনি হিম্মতি করতে পারতেন না। তো পরে রাস্তায় গিয়ে ঘুরলে এক মেহমান পাইছেন, এই বেচারা কাফের কাফের মুশরিক মানুষ, মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে, তারপরও যে আল্লাহর বান্দা তো হ্যাঁ, আল্লাহর বান্দা, আল্লাহ পাক সৃষ্টি করছেন, এই আল্লাহর বান্দা মানুষ হিসাবে তাকে তো মহব্বত করা উচিত, না হোক সে মুসলমান। এজন্য ওই হাদিস শরীফ যেটা পড়লাম না, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, অনেক হুজুরে খালি এই হাদিসটা এতটুকুই জানে, কিন্তু আমার প্রিয় বন্ধুরা, মেরকাত শহরে মিসকাত জিলদে আউয়াল 11 ভলিউমে হাদিসের ব্যাখ্যা গ্রন্থ মিসকাতুল মাসাবির এর প্রথম খণ্ডে এই হাদিসের নিচে আছে। আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিম মান সালিমান নাস মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তাকে বলে বিশ্বের সকল মানুষ যার কাছে একদম নিরাপদ হয়ে যায় তার জবানের অত্যাচার থেকে, তার হাতের অত্যাচার থেকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, অনেকে মনে করে মুসলমান নিরাপদ হইলে হইল, না, মুসলমান যেখানে থাকবে মুসলমানের আশপাশে কাফের মুশরিক যত বিধর্মী থাকবে তারা মনে করবে আমার জীবন আমার সম্পদ আমার সম্মান সবচেয়ে বেশি নিরাপদ মুসলিম ভাইয়ের কাছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মুসলমানের চরিত্র তো এরকম হওয়া চাই। আর কি বলবো আপনাদের, একটা একটা কথা মনে পড়ে আমি কোন দিকে যাইতাম, এমন সব কথা মনে পড়ে যে এক এক লোক, দেখো এখানে যে এক বুজুর্গের ঘটনা শুনাই দিতে চাইছিলাম, ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা শুনাই দিতে চাইছিলাম, এগুলো শোনাবো নাকি? চলো এটাই শুনাই, না হলে সে আরেকদিকে গেলে সেটা লম্বা, অনেক দূর চলে যাওয়া লাগবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু সত্যিকার মুসলমান হওয়ার আমাদের তৌফিক দান করেন। আমার প্রিয় বন্ধুরা, আমি আল্লাহর কসম করে বলি যে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, সাচ্চা মুসলমানের মতো মুসলমান হলে দুনিয়ার যে কোনো ধর্মাবলম্বী মানুষের সামনে তুমি যাবে, সারা বিশ্বের সমস্ত মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হবে। আর কে তরসাদ আজহকো তাকওয়া গুজিদ তরসাদ আজওয়া জিন্ন ইনস হারকে দিদ, যে আল্লাহকে ভয় করে আল্লাহর হুকুমের সামনে মাথা ঝুঁকাইয়া দেয়, আল্লাহর কসম ওই মাথাকে সারা দুনিয়ার সকলের সামনে আল্লাহ পাক উঁচু করে দেন। ওয়ান তুবালা আলাউ না ইন কুনতুম মুমিনিন, আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু বলেন, সিনা যদি তোমার আমার ইমানের দ্বারা আমার ভালোবাসার নূরের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, বিশ্বের যে কোনো প্রান্তে থাকবে তো আল্লাহ পাক তোমাকে সর্বদা ঊর্ধ্বে রাখবেন। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতির মতো মানুষ, বড়পীর জিলানির মতো মানুষ দুনিয়ার যে কোনো প্রান্তে যান, মুসলমান শুধু না অমুসলিমরা পর্যন্ত তাকে দেখলে সম্মান করতে বাধ্য হয়। আমার পীর মোর্শেদ কুতবে আল মারিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি করাচির গুলশানে ইকবালে ছিল যার বাসা, এবং করাচির এয়ারপোর্টের নিকট সিন বেলুচ এখন যার কবর, সে হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহিকে বিশ্বের ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন এই জমানার জালালউদ্দিন রুমি বলতেন। মাত্র কয়েক বছরের তার ইন্তেকাল হয়েছে। একবার তিনি করাচি থেকে যখন সাউথ আফ্রিকাতে সফর করতে গেছেন, দিনই সফর, ওখানে জায়গায় জায়গায় দিনের কথা বলবেন, বয়ান হবে, হযরত এয়ারপোর্টে গিয়া পৌঁছছেন, এয়ারপোর্ট থেকে এক ড্রাইভার তাকে নেওয়ার জন্য আসলো, এই ড্রাইভারটা ছিল খ্রিস্টান, মালিক ছিল মুসলমান। হযরতকে নিয়া এই ড্রাইভার যখন বাসায় পৌঁছে হযরতকে নামায়া দিয়ে, এই আল্লাহর ওলিকে নামায়া দিয়েই ড্রাইভার দৌড়ে গিয়ে তার মালিককে বলে, যিনি আজকে আপনার ঘরে আসলেন তিনি কোন ধর্মের লোক? বলে, কেন জিজ্ঞেস করো? তিনি বলে, ওই ড্রাইভার তখন বলতেছে যে আমি ঈশ্বরের কসম করে বলতে পারি যে এই লোক যেই ধর্মের লোক সেই ধর্মই সত্য ধর্ম, কারণ তার চেহারা দেখলে আমি দেখতেছিলাম খালি চেহারা ঝলমল করতেছে, নূর চমকাইতেছে, আমি জাদুর মতো আমার ওই চেহারা আমাকে প্রভাবিত করতেছে, আপনি জলদি করেন এই লোকের ধর্ম আমি গ্রহণ করবো। ওই খ্রিস্টান কোন ওয়াজ ছাড়া কোন বয়ান ছাড়া তখনই হযরত ওয়ালার সামনে হাজির হয়ে ইসলাম কবুল করছেন। আমার প্রিয় বন্ধুরা, নাহনু কাওমুন আজজানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ পাক দুজাহানের শীর্ষ মর্যাদায় ভূষিত করেন শুধু ইসলামের বরকতে, কিন্তু আজকে আমরা দুনিয়ার দিকে দিকে লাঞ্ছিত অপমানিত তিরস্কৃত শুধু একটা কারণে, কি ওয়াদায়ে গালবা হয় মুমিন কে লিয়ে কুরআন মে ফির জো তো গালিব নহি কুছ কসর হয় ঈমান মে। হে মুসলমান, আল্লাহর কোরআন তো সত্য, আল্লাহ পাকের কোরআনের ভিতরে আল্লাহ পাক তো ঘোষণা করছেন মুসলমান যে কোনো জায়গাতে থাকবে আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদার মধ্যে রাখবেন, উচ্চ সম্মানে আসীন রাখবেন। কিন্তু তুমি মুসলমান হওয়া সত্ত্ব আজকে দ্বারে দ্বারে তুমি লাঞ্ছিত কি কারণে? মনে হয় আল্লাহর ওয়াদা তো আল্লাহ ভঙ্গ করতে পারেন না, আল্লাহ পাক নিজের কথা লঙ্ঘন করবেন না, তাহলে আল্লাহ পাক যে ওয়াদা করলেন সেই ওয়াদার বাইরে যে তোমার আমার অবস্থা এরকম দুরবস্থা কেন, লাঞ্ছনার জীবন কেন, নিঃসন্দেহে যেরকম ইমান হলে, যেরকম সুন্দর জীবন হলে আল্লাহ পাক সেই ওয়াদা সেইরকম ইমান জীবন তুমি আমি গঠনই করি নাই। হ্যাঁ, আজকে আমরা মুসলমান কিন্তু আমাদের জিন্দগিতে ইহুদিদের ছাপ, খ্রিস্টানদের ছাপ, বিদর্মীদের ছাপ। মুসলমান তো এমন হওয়া চাই তার জীবন আল্লাহ পাকের তাওহীদের নূরে ঝলমল করতে থাকে। প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তাল্লাহ আলী সাল্লামের জীবন আদর্শের আলোকে আলোকদীপ্ত থাকে। যে মুসলমান যদি রসুল্লাহ সাল্লাহ আলী ইসলামের সুন্নত তরিকা মোতাবেক জীবন বানায়, সারা দুনিয়ার ফুলের চেয়েও তার সুন্দর তার জীবন আরো ফুলের আরো চমৎকার আরো সুন্দর আরো আকর্ষণ হইতে বাধ্য ইনশাআল্লাহ তাআলা। আমার মুর্শিদ কুতুব আলম আর বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে নকশে কদম নবী কে হে জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। হে মুসলমান শুনো, তুমি যদি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সুন্নত তরিকা মোতাবেক জীবন বানাও, তো হে আমার ভাই মুসলমান, এই আল্লাহ রসুলের সুন্নত তরিকা তোমাকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের সুন্নত তরিকা তোমাকে একদম সোজা আল্লাহ পাক রহমতের কুল পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা বুঝি আমার ভাইয়েরা, দুনিয়া বড় গুনার আড্ডা, চতুর্দিকে গুনার ঝড় তুফান বইতে থাকে, এর মধ্যে মুসলমান খোদা খোদা করে কোন রকম দিন ইমান ইসলাম আর মুসলমানের পরিচয় নিয়ে দুনিয়াতে বসবাস করে। এজন্য আমার প্রিয় বন্ধুরা, মুসলমানরা আজকে হাজারো ভুলের মধ্যে থাকা সত্ত্বেও মুসলমানদেরকে এই পয়গাম শোনানো উচিত। এ মুসলমান, তুমি যতই ভুলের মধ্যে আসো না কেন, কিন্তু ল্যাংড়া পোলা ল্যাংড়া সন্তান এটাও বাবার সন্তান, মায়ের সন্তান। যে দশটা সন্তান আছে খুব ভালো ভালো, কিন্তু একটা ল্যাংড়া, একটা চোখে দেখে না, একটা কানে শুনে না, তো মা বাবার মায়া কার প্রতি বেশি থাকে? মা বাবার ওই ল্যাংড়াটার প্রতি নজর থাকে বেশি, টান থাকে বেশি। একটু আওয়াজ দিলে ল্যাংড়ার কাছে ছুটে আসেন মা, একটু আওয়াজ দিলে সে কানার কাছে আন্দার কাছে ছুটে আসেন মা, আন্দা সন্তানের কাছে। আমার প্রিয় বন্ধুরা, এই আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালুর গুনাগার বান্দা যারা মুসলমান, সে গুনাগার বান্দা যদি কানতে শুরু করে, আল্লাহর কসম করে বলি আপনাদেরকে, সুবহানাল্লাহ জিকিরওয়ালাদের চেয়ে আল্লাহ পাকের রহমত তখন বেশি আকৃষ্ট হয় গুনাগার বান্দার কান্নার আওয়াজের প্রতি। এটা আমার কথা তো না, হাদিসে কুদসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বয়ং রব্বুল আলামিন বলছেন, লাআনিনুল মুযযিবিন আহাব্বু ইলাইয়া মিন যাজালিল মুসাববিহিন। হে আমার বান্দারা, যখন নাকি সারা দুনিয়ার কোন তসবি পড়নে ওয়ালারা তসবি পড়ার মধ্যে মশগুল থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহর জিকিরে কোটি কোটি বান্দা যখন মশগুল, আর ওখানে কিছু বান্দা যারা গুনাগার তারা যখন কানতে শুরু করে, সারা জাহানের সুবহানাল্লাহর আওয়াজের চেয়ে গুনাগার বান্দার কান্নার আওয়াজ আমার কাছে বেশি ভালো লাগে, আমার বেশি পছন্দ লাগে, সেটার প্রতি আমার রহমত বেশি আকৃষ্ট হয়। কারণ আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু ফেরেশতাদের পরে মানুষকে বানাইছেন এজন্য যে ফেরেশতারা কানতে জানেন না, ফেরেশতারা ভালোবাসতে জানেন না। আসল ভালোবাসা হল যে সম্পর্ক সম্বন্ধ আসছে দশটা, দশটা সম্বন্ধ আসছে, ভালো ভালো সম্বন্ধ, একটা অমুক মন্ত্রীর মেয়ে, আরেকটা অমুক জমিদারের মেয়ে, আরেকটা অমুক ফ্যাক্টরিওয়ালার মেয়ে, কিন্তু বাসাবাসি করে পরে একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে। তো ওই যেই মেয়ের সঙ্গে বিয়ে হলো, সে যখন জানতে পারে যে আরে এতগুলো সম্বন্ধ আসছিল সপ্তাহবাদ দিয়ে আমাকে নিছে, তো মনে করে কতটা আমাকে মহব্বত করে, কি পরিমাণ তাহলে এই লোকটার আমার প্রতি মহব্বত, এত ভালো ভালো সম্বন্ধ বাদ দিয়া আমারে পছন্দ করলো। আমার প্রিয় বন্ধুরা, তো মহব্বতের অর্থ কি হল? আলেশ নারুন ফিল কুলুব তোরিকু মা সিওয়াল মাহবুব। বান্দার অন্তরে আল্লাহর মহব্বতের অর্থ হল সারা দুনিয়া বান্দাকে টানতে থাকে অন্য অন্যায়ের দিকে, গুনার দিকে, আল্লাহর থেকে বিচ্ছিন্ন করার জন্য। কিন্তু বান্দা সব এক ধাক্কা দিয়া ছিন্ন ভিন্ন করে দিয়া ছুটে পেয়ারা মাওলার দিকে, না আমার এসব কিছু ভালো লাগে না, আমার ভালো লাগে আমার আল্লাহ, আমার ভালো লাগে আল্লাহর ডাক, আমার ভালো লাগে আল্লাহর জিকির। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। হ্যাঁ, জসকা লাগা হে জাম কা সুগল সুবহ শাম কা আব মাই তুমারে কাম কা হাম নাফসু রাহানি। বন্ধুরা আমাকে ডাইকো না পাপের আড্ডায়, ওই আড্ডার মধ্যে আড্ডার নেশা আমি দেখছি বহুত, কিন্তু আমাকে এখন মাওলার ভালোবাসার নেশায় পেয়ে গেছে। এইখানে সেজদা এমন মজা, কোরআনে পাকের তেলাওয়াত এত মজা, আল্লাহর দিনের কথা শোনা এত মজা, আর তোমাদের নস্তামির মজার দিকে কোশ্চিন কালে আমি আসবো না, কোশ্চিন কালেও আমি আসবো না। আল্লাহ পাকের জিকিরের মধ্যে এত মজা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলী মুস্তাফি শরীফে বলেন, নামে উঁচু বর্জবান আমির আওয়াজ হার বুনে মো আজ আসল জোয়ে সওয়াত। আমার প্রিয় বন্ধুরা, আমি যখন আল্লাহর নামের জিকির শুরু করি তো আমার দেহের বিন্দু বিন্দু মধুর দরিয়ায় পরিণত হয়ে যায়। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহি, বহুত বড় ওলি আল্লাহ। তো তিনি একদিন বলতেছিলেন হাকিম উল উম্মত মাওলানা আসিফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে, হযরত জি জব মে আল্লাহ কা নাম লু হো তো মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়, আর খুদা কি কসম মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়। হযরত জি আমি যখন আল্লাহ বলি আমার মুখটা আল্লাহর নামের মধুতে মিঠা লাগে, আল্লাহর কসম হযরত জি একদম মিঠা লাগে। আল্লাহ পাকের নাম এত মজা, দুনিয়ার কোন কিছুতে এত মজা নাই, আল্লাহ পাকের নামের মধ্যে এত মজা, এত মজা, এত মধু। আল্লাহ পাকের নামের মধু আল্লাহ আমাদের সকলকে নসিব করে দেন। একটু হিম্মত করে যদি ভাইরা আমরা গুনার কাজ ত্যাগ করে দিই, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের নামের জিকিরের মজা নিঃসন্দেহে জান্নাতের চেয়েও বেশি পাবো আমরা। তার দলিল কোরআন শরীফের এই আয়াত। হ্যাঁ, এখানে আমি আসছি, আমি তো নতুন, আমি জানি না আপনাদের সম্পর্কে, কিন্তু আপনাদের চেহারা সুরত চোখের চাহনি দেখলে মনে হয় যে আপনারা খুব আন্তরিকভাবে শুনতেও চেষ্টা করতেছেন এবং আল্লাহ পাকের রহমতে আপনারা বুঝতেছেন। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিঃসন্দেহে আল্লাহর জিকির সবচেয়ে বড়, আল্লাহর জিকির সবচেয়ে বড়, এই সাত আসমানের চেয়ে বড়, লাখ কোটি চন্দ্র সূর্যের চেয়েও বড় আল্লাহ পাকের জিকির। এই আয়াতে আল্লাহ আল্লাহ যখন বললেন আল্লাহর জিকির সবচেয়ে বড়, যেই বান্দা জিকির ওয়ালা সাত আসমান জমিনের মালিক হওয়ার চেয়েও বড় দৌলত সে পেয়ে গেছে, এত বড় জিনিস আল্লাহ পাকের জিকির। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, এক বুজুর্গ বলছেন, তুলে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, ভাইরে তুই আল্লাহর নাম ধর তোর দু জাহান আল্লাহ কামিয়াব বানায় দিবেন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, তো আমি বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিসসালাম মেহমান খুঁজতে গেছেন, মেহমান খুঁজতে খুঁজতে গিয়া পাইছেন এক মেহমান, এটা তো মোর্শেক, মূর্তি পূজা করে, প্রতিমা পূজা করে, তো এখন কি হবে। যাই হোক, এই বান্দাকে নিয়ে আসছেন। হ্যাঁ, মানুষ হিসাবে সকলকে ভালোবাসা উচিত। এই যে আসেন হাদিস শরীফে, কেয়ামতের দিন মহান রব্বুল আলামিন বলবেন, আমার বান্দা, হে বান্দা, আমি খানা চাইছিলাম, তুই আমার ক্ষুধা লাগছিল, তুই আমারে খাইতে দিলি না, আমি তো খানা চাইছিলাম। বান্দা বলবে, হে আল্লাহ, আপনার তো কোনো ক্ষুধা লাগে না, ভাই তুমি ফের ওই মানুষটার সামনে গেছো, তুমি আর একটু সরো ওইদিকে, নড়চড়ো কেন, স্থির বসো, বসতেও শিখো নাই মিয়া, তাল বেলেন, নড়চড়ো কি জন্য, দুইদিকে দুইদিকে নড়তে থাকলে উনিও দেখতে ডিস্টার্ব হয়, উনিও দেখতে ডিস্টার্ব হয়, আর যদি গোলমাল করো তোমাকে এখান থেকে উঠাবো কিন্তু আমি, শুনতেছ, কারণ তুমি আমাদের ঘরের লোক। হ্যাঁ, আবার নড়তেছ, স্থির বসো, সোজা হয়ে বসে থাকো, এটা কি হেফজোখানা, কোরআন শরীফ ঝুলতেছো আর পড়তেছ। হ্যাঁ, ও হো, এই তো ঝামেলা হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ যেখানে পড়লে কোরআন শরীফ যে পড়তে থাকে না, ঝুলতে থাকে, এই অভ্যাস উঠানো পড়া মুশকিল। আচ্ছা, তো আমি ধরা পড়ে গেছি বেচারা, হেফ যেখানের মানুষ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আহা, আল্লাহর খলিল, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি কি বলবো আপনাদেরকে, ইসলাম যে আল্লাহর কসম কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কি বলবো প্রিয় বন্ধুরা। আহা, মানুষ মনে করে যে মুসলমান হলে তাকে মহব্বত করলে আল্লাহ খুশি, আল্লাহর কসম কোন কাফেরও যদি অসুস্থ হয় আর এক মুসলমান তার খেদমত করে, এতেও আল্লাহ পাক খুশি হয়ে যান। বরং হযরত হাসান বসরির কি নাম শুনেন নাই আপনারা, উমদাতুল কারি, বুখারী শরীফের বিখ্যাত বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারির ভিতরে ইমাম বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ লিখছেন, হযরত হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল আবরার আল্লাযিনা লা ইউযুনা যার ওয়া লা ইরদাউনা শার, জান্নাতি কাফেলার মানুষ তারা যারা আল্লাহর নাফরমানিতে রাজি হয় না, একটা পিঁপড়াকে পর্যন্ত কষ্ট দেয় না, একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না। তো এই মানুষগুলো হলো জান্নাতি কাফেলার মানুষ। তো তাহলে দুনিয়ার যে কোনো মাখলুক, যে কোনো সৃষ্টি আল্লাহ তাআলার, তার উপর জুলুম করা ইসলাম সমর্থন করে না। এজন্য বলতেছিলাম যে কেয়ামতের দিন মহান রব্বুল আলামিন বলবেন যে, হে আমার বন্দা, আমার ক্ষুধা লাগছিল, তুই আমার খাইতে দিলি না, আমি তো খানা চাইছিলাম। তো বন্দা বলবে, আল্লাহ আপনি তো খান না, আপনার ক্ষুধাও লাগে না। আল্লাহ পাক বলবেন যে, আমার এক বান্দার ক্ষুধা লাগছিল, সে তোমার কাছে খানা চাইছিল, ওরে যদি খাইতে দিত আমি আল্লাহকে সেখানে তুমি পেয়ে যেতাম। এক বান্দাকে আল্লাহ পাক বলবেন যে, আমার বস্ত্র ছিল না, আমার কাপড় ছিল না, তোমার কাছে কাপড় চাইছিলাম, তুমি দিলা না। বান্দা বলবেন যে, হে আল্লাহ, আপনার তো এরকম হইতেই পারে না যে আপনার কাপড়ের দরকার অথবা আপনি বস্ত্রহীন, এটা প্রশ্নই উঠে না। আল্লাহ পাক বলবেন যে, এক বস্ত্রহীন বান্দা যার কাপড় চোপড়ের ব্যবস্থা ছিল না, সে তোমার নিকট কাপড় চাইছিল, ওকে যদি তুমি কাপড় দিতে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহকে সেখানে তুমি পেয়ে যেতে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বলবেন, হে বান্দা, আমার পিপাসা লাগছিল, যে তোমার কাছে পানি চাইছিলাম, একটু পানি তুমি আমাকে দিলা না। তো বান্দা বলবে, হে আল্লাহ, আপনার তো পিপাসা লাগতেই পারে না, আপনি কারো মোহতাজ না, আপনি কোনো অভাবের কোনো সমস্যার মোহতাজ না, মুখাপেক্ষী না। আল্লাহ পাক বলবেন যে, আমার এক বান্দার পিপাসা লাগছিল, ও পানি চাইছিল, তুমি একটু পানি খাওয়া নাই, ওরে পানি দিলে আমি আল্লাহকে পেয়ে যেত, তোমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যেত। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই যে বান্দা বারবার আমার বান্দার ক্ষুধা লাগছে, আমার বান্দার পিপাসা লাগছে, আমার বান্দার কাপড় ছিল না, এই বান্দা কে? এই বান্দা মুসলমান হওয়া কোনো জরুরি না। এই মুসলমান হোক অমুসলমান হোক, যারই এরকম কোন কষ্ট কোন বান্দা দূর করে দিবে, আল্লাহ পাক তার জন্য রহমতের ফয়সালা করবেন, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করবেন। কারণ হাদিস শরীফে পেয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যতক্ষণ পর্যন্ত আরেক বান্দার সাহায্যে লিপ্ত থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দার প্রতি সাহায্য করতেই থাকেন। এজন্য যদি এই জমিনে আল্লাহর একদম গ্যারান্টিযুক্ত সাহায্য পাইতে চাই, তার জন্য পদ্ধতি হল যে, কোনো বিপদগ্রস্ত মানুষের সাহায্যে যেন আমি আগে যাই। এক মানুষ বিপদগ্রস্ত, তার সাহায্য করলে এটা নিশ্চিত যে আল্লাহ পাক আমার সাহায্য করবেনই করবেন। হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। হে বান্দারা, তোমরা জমিনওয়ালাদের প্রতি, এই বিশ্বে যারা বসবাস করে পৃথিবীবাসীর প্রতি, এই জমিনবাসীদের প্রতি তোমরা রহমত করো, দয়া করো, তো আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া করবেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল মানুষ, কমজোর মানুষ, হ্যাঁ, এইভাবে বৃদ্ধ মানুষ, এদেরকে দেখলে মনে করো এরা কোনো কাজের লোক না। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা তুরযাকুনা, তোমাদের যে আল্লাহ পাক রিজিক দান করেন তো কিসের কারণে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুর্বল বান্দাদের উসিলাতে আল্লাহ পাক তোমাদেরকে খাওয়ান, আর না হলে তোমাদের এক একজনের ভুল, এক একজনের অন্যায়, এক একজনের অপরাধ এরকম, এর জন্য আল্লাহ পাক যদি দুনিয়াতেই তোমাদেরকে ধরতেন, তোমাদের রিজিক পর্যন্ত বন্ধ হয়ে যেত। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা শুয়ুখুন রুক্কা, লাউলা শুয়ুখুন রুক্কা ও আতফালুন রুজ্জা ও বাহায়েম রুত্তা লাসুব্বাত লাসুব্বা আলাইকুমুল আযাবু সাব্বা আও কামা ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বৃদ্ধ বৃদ্ধ মানুষ যারা নিঃশক্তি হওয়ার কারণে দুর্বল হইয়া, সোজা হইয়া হাঁটতে পারেন না, বরং নুব্জ হইয়া তারপর হাঁটতে থাকেন, এই মানুষগুলো যদি, এই বৃদ্ধ মানুষগুলো যদি না হইতেন, ও আতফালুন রুজ্জা, মায়ের বুকের দুগ্ধ পানকারী এই দুধের শিশুরা যদি না হইত, আর এই বাহায় মৃত্তা, এই জন্তু জানোয়ার যারা নাকি বোবা, এই ঘাস খায়া জীবন ধারণ করে, এই বোব জাতি বোবা জাত, এই পশু জন্তু জানোয়ার এরা যদি না হইত, তাহলে আল্লাহ পাক যে আসমান থেকে বৃষ্টির মতো আযাব দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দিতেন। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এই হাদিসে পাক থেকে স্পষ্ট হয় যে, বৃদ্ধ মানুষ যারা সমাজে বাস করেন, তাদের উসিলা আল্লাহ পাক রহমত আমাদের প্রতি আসে শুধু তা না, আল্লাহ আল্লাহ জমিনে আজাব দেওয়া পর্যন্ত মুলতবি করে দেন। এই ছোট্ট ছোট্ট শিশু, তাদের তাদের এত বড় ফায়দা, তাদের কারণে আমাদের প্রতি এত বড় আল্লাহ পাক রহমত, এই শিশুদের উসিলাতে, এই বেগুনা শিশুদের উসিলাতে, নিষ্পাপ বাচ্চাদের উসিলাতে আল্লাহ পাক আমাদের প্রতি আজাব দেওয়া বন্ধ করে দেন। এই যে মাখলুক, এই কুকুর বিড়াল শিয়াল রাস্তায় ঘোরাঘুরি করতেছে, গরু ছাগল মহিষ হ্যাঁ না, উট ভেড়া ইত্যাদি, এই এই বোবা এই মাখলুক, এদের উসিলাতে আল্লাহ পাক অপরাধী বান্দাদের প্রতি আজাব দেওয়া বন্ধ করে দেন। তো এই এই সব তো আমাদের জন্য রহমতের উসিলা। এজন্য একটা কুকুর দেখলেও তার প্রতি রহমত করা চাই, তার প্রতি মহব্বত করা চাই, তার খেদমত করা চাই, অন্তত পক্ষে তাকে কষ্ট না দেওয়া চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, খেয়াল করা, প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম বলেন, পূর্ববর্তী কোন উম্মতের মধ্যে একটা মেয়ে ছিল বেশ্যা, বেশ্যা বুঝেন তো আপনারা, খারাপ চরিত্রের নারী, কিন্তু এই মহিলা মুসলমান ছিল কিন্তু চরিত্র ভালো ছিল না। রসুল্লাহ সাল্লাহ তালা আলী ওসাল্লাম বলেন যে এই মহিলা যেহেতু তার অভ্যাস এবং চরিত্র খারাপ, তার এই জঘন্য কাজের জন্য তো কঠিন থেকে কঠিনতর শাস্তি আছে। কিন্তু একদিন দেখা গেল একটা কুকুর প্রচন্ড রোদের মধ্যে পিপাসায় কাতর হইয়া জিব্বা বাহির করে দিয়ে হাঁপাইতেছে আর দৌড়াইতেছে। কুকুরের এই অবস্থা দেখিয়া এই বেশ্যা নারীর কুকুরের প্রতি এমনটা মায়া অন্তরে উথলিয়া উঠল যে নিজের গায়ের ওড়না খুলে পায়ের যে চামড়ার মোজা ছিল যেটা উঁচু হয়, খুললে পরে একটা পাত্রের মতো হয়, গ্লাসের মতো হয়ে যায়, এই চামড়ার মোজা এটার ভিতরে ওড়না দিয়া বাঁধিয়া এই মরুভূমির দেশে গভীর কুয়ার মধ্যে এই মোজাটা ফেলছে, চামড়ার মোজা, এবং ওর ভিতরে যে পানি ঢুকছে সেই পানি তুইলা নিজের ওড়না দিয়ে পেঁচা, সে মোজা দিয়ে পানি তুইলা, তারপরে সেই পানি কুকুরকে মহিলা পান করেছে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু, যিনি সীমাহীন রহমতওয়ালা, সীমাহীন দয়াওয়ালা, যখন এই বেশ্যা নারীর কুকুরের প্রতি এতটা দয়া দেখলেন, আল্লাহ পাক তখন সিদ্ধান্ত নিলেন যে এই গুনাগার বান্দির আমার এক মাখলুকের প্রতি এত দয়া, তো ওর প্রতি আমার দয়া কি পরিমাণ। আল্লাহ পাক তৎক্ষণাৎ ওই বান্দিকে মাফ করে তার জন্য জান্নাতের ফয়সালা করলেন। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলছেন, তরিকত বজুজ খেদমতে খালক নেস বা তাসবিহ সাজ্জা দাও দলক নেস, হে মানুষ তোমরা মনে করো না ওলি আল্লাহ হবে কেবল জায়নামাজে বসে থাকলে, ওলি আল্লাহ হবে কেবলমাত্র কোরআন শরীফ তেলাওয়াত করলে, ওলি আল্লাহ হবে কেবলমাত্র জিকির করতে থাকলে। ওলি তখন হয় যখন মাখলুকের সঙ্গে তার আখলাকও ভালো হয়, আল্লাহর বান্দা বান্দির সঙ্গে আল্লাহ সৃষ্টির সঙ্গে তার ব্যবহার সুন্দর হয়। যে যত বড় ওলি আল্লাহ তার ব্যবহার তত উন্নত হয়, তত সুন্দর হয়। আমি বলতে না বলতে না বলার জন্য চেষ্টা করছিলাম, থামছিলাম যে ওইটা লম্বা ঘটনা বলবো না, কিন্তু সেই কথা বারবার আমার মনে পড়ে। এজন্য আমার মনে হয় যে রব্বুল আলামিন চাইতেছেন সেটা শুনাইয়া দিই, কারণ সেটা খোদ আমাদের প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক মহান বৈশিষ্ট্য, এক শ্রেষ্ঠ সৌন্দর্যের বর্ণনা, সেজন্য সেটা তো আমি বর্ণনা করাই উচিত। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আকাশে সূর্য উদয় হয় আর এক সূর্য আমার ঘরে এশার নামাজের পরে উদয় হয়, তিনি প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফযালু শামসিস সামাই, হে মানুষ এক সূর্য পূব আকাশ থেকে ভোরবেলা উদয় হয় আর এক সূর্য আমার ঘরে উদয় হয়, যিনি প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সূর্য আকাশের সূর্যের চেয়ে লাখ কোটি গুণের চেয়ে বেশি শ্রেষ্ঠ। সেই রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের জীবন যে কত সুন্দর ছিল, এই প্রসঙ্গক্রমে সে ঘটনা মনে পড়ল। এক ইহুদির কাছে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম এক ইহুদির নিকট থেকে একবার ধার আনছেন, ধার ধার করা বুঝুন না, ধার নিয়ে আসছেন এবং একটা তারিখ দিচ্ছেন যে এই তারিখের মধ্যে আমি এটা পরিশোধ করে দিব। ইহুদি নির্ধারিত তারিখে একদম আইসা জমের মতো হাজির, যে আমি যে আপনার কাছে পাই তো সেটা দেন। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ঘরে খোঁজ নিলেন, ঘরে কিছুই নাই দেওয়ার মতো, একদম কিছু নাই, খালি। তো যার ঘরে নাই তখন সে তো পাওনাদার কাছে বলবে, ভাই আজকে পারতেছি না, আপনি একটু সময় দেন। সময় চাইবে, সময় ওই লোক থেকে নিয়ে আবার দ্বিতীয়বার দেওয়ার জন্য তার হক পুরা করার জন্য চেষ্টা করবে। এটাই তো নিয়ম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা, যেই মদিনার মদিনা শরীফের মধ্যে তার একচ্ছত্র প্রভাব প্রতিপত্তি এবং একচ্ছত্র হুকুমত, এখানে কারোই নাক গলার কোন সুযোগ নাই। সেই মদিনার মধ্যে মসজিদ নববীর এখানে এই ইহুদি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সঙ্গে সাক্ষাৎ করার পরে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম বললেন, আমার তো আজকে দেওয়ার মতো এরকম সামর্থ্য নাই, ইহুদি তখন বলল কি, হয় আপনি আমার হক দিবেন আর না হলে আপনি আমার হাতে বন্দি, এখান থেকে আপনি নড়তে পারবেন না। এই কথা যখন ইহুদি বলে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সাহাবিদের সামনে, সাহাবায়ে কেরাম প্রচন্ডভাবে ক্ষিপ্ত হয়ে গেলেন। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সাহাবিদেরকে তিনি এমন ভাবে গড়ে তুলছেন, কারো প্রতি তিলমাত্র জুলুম করবেন এটা চিন্তাই করা যায় না। কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের প্রতি দুর্ব্যবহার হচ্ছে, সেটাকে সাহাবায়ে কেরাম বরদাস্ত করবেন সেটাই বা কিভাবে হইতে পারে? এজন্য আশপাশ থেকে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কারণে ডাইরেক্ট কিছু ওই ইহুদিকে বলতে না পারল, ওই তারা চোখ দিয়া খালি শাসাইতেছিলেন, মানে তুই এখানে আজকে এরকম বাড়াবাড়ি করতেছিস, চোখ দিয়া সাহাবায়ে কেরাম শাসাইতেছিলেন, রাগ প্রকাশ করতেছিলেন। আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম সেটা দেখে ফেলছেন। দেখার পর ইমামরা মাহবুব এখানে আসো ভাই, দেখো আল্লাহর বন্দা কোথেকে আসছে, পটুয়াখালীর মানুষ ভোলা থেকে, সে বান্দরবানে কাল তার বয়ান, আমি এখানে আসছি শুনে সে বীরেশ্বরাই থেকে ফোন করছে যে আমি আসতেছি আপনার ওখানে, আসো ভাই মনে এখানে জায়গা দাও। হ্যাঁ, সেই লোক এই কথা বলল যে হয় আপনি আমার হক দিবেন না হয় আপনি আমার হাতে বন্দি। কিন্তু সাহাবায়ে কেরাম শুনে প্রচন্ডভাবে ক্ষিপ্ত হলেন, তারা চোখ দিয়ে শাসাই দিছিলেন, কিন্তু এর থেকে বেশি কিছু করার মতো সুযোগ তাদের ছিল না। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সেটা টের পাওয়ার পরে সাহাবিদেরকে বললেন, খবরদার তোমরা এটা ঠিক করতেছো না, এটা ভুল করতেছ। ইন্নালি সাহাবিল হাকিমা কালান, যার কাছে পাওনা থাকে সেই লোকটা দুই কথা বলার অধিকার রাখে। এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম শিক্ষা দিচ্ছেন, কোন পাওনাদার তার পাওনা পরিশোধ না হওয়ার কারণে যদি আদালতের নিকটে বিচার দেয় যে আদালত ওই লোক, হে আদালত এই লোকটাকে বন্দি করা হোক, তাহলে আদালত এই লোকটাকে এই পাওনা বাবদ বন্দি করতে বাধ্য। কি কথা বুঝেন নাই, এক লোকের কাছে আপনি 5 লাখ টাকা পাবেন, ওই লোক দেয় না, ঘোরাঘুরি করে, আপনি আদালতে বিচার দিলে ইসলামী আদালত ওই লোকটাকে নিয়ে জেলে দিয়ে দিবে, হয়তো ওর পয়সা দে আর না হলে তুই জেলে থাক। কি কথা বুঝেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ শিক্ষা দিচ্ছেন সেটার উপর তিনি কি আমল করবেন না? কারণ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে প্যার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি দিক দিগন্তে তোমাদের জন্য শ্রেষ্ঠ সুন্দর নমুনা মজুদ, মডেল মজুদ, যেটাকে তোমরা অনুসরণ করবে। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম অটোমেটিকলি স্বেচ্ছা ওই লোকের হাতে বন্দী হয়ে গেলেন, স্বেচ্ছাবন্দী হয়ে গেলেন। হ্যাঁ, এখন ওখানে আছেন, তিনি নিজের ঘরেও সঙ্গে মসজিদ নববীর সাথে ঘর ঘরেও গেলেন না। সাহাবায়ে কেরাম তো খুব মনে কষ্ট, এই কি হলো, এই লোকটা এইরকম সীমা লঙ্ঘন করলো। কিন্তু কিছুই করার নাই, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম যেটা বলেন সেটাই আমাদেরকে আমাদের শিরোধার্য, সেটাই আমাদেরকে মাথা পেতে নিতে হবে, তার বাইরে যাওয়ার আমাদের কোনোই সুযোগ নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আচ্ছা, এখন এটা বিকালবেলার ঘটনা, বস রাত গেল, সারা রাত আল্লাহ রসুল বন্দি, দিন দিন হয়ে গেছে, তখন ফজরের নামাজ পড়লেন, এখন ওই লোক ছাড়ে না, ও তো নামাজ পড়ে না, ওখানে মসজিদ নবীর এখানে ঘুরতেছে কাটতেছে যে আমার হাতে ইনি বন্দি, আল্লাহ রসুল আর ঘরে যান না সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পরের দিন বেলা যখন অনেক উপরে উঠছে, এইবার সেই ইহুদি কাছে আসছে, বলে কে হে মোহাম্মদ, আপনার সঙ্গে আমি কথা বলতে চাই সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আসমানি কিতাব তৌরাত পড়াশোনা করি, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমি মূসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী, সেই মূসা আলাইহিস সালামের ধর্মীয় কিতাব তৌরাতের মধ্যে শের জমানার নবীর বিশদ বর্ণনা আছে, তার জন্ম হবে মক্কা, তিনি হিজরত করবেন মদিনায়, তার বাবার নাম হবে আবদুল্লাহ, তার মায়ের নাম আমেনা, তার বিশিষ্ট সাহাবি কারা কারা, সব তৌরাত কিতাব রূপের বর্ণনা আছে, এবং শেষ নবী যিনি, যার পরে কোন নবী আর আসবে না, সেই নবীর চরিত্র কেমন হবে, এটার বিস্তারিত বয়ান সে আসমানি কিতাব তৌরাতের মধ্যে মজুদ আছে। আমি অনেক দিন পর্যন্ত লুকায় লুকায় পালায় পালায়, যে যখন থেকে জানলাম যে আপনি শেষ জমানের নবী হিসাবে নিজেকে প্রকাশ করলেন, তা আমি গোপনে এক একটা দেখি আর আপনার মধ্যে যাচাই করি যে তৌরাতের এই কথাটা আপনার সঙ্গে মিলে কিনা, এই কথাটা মিলে কিনা, একটা একটা করে আমি দেখতে দেখতে দেখলাম সবগুলো কথা মিলে, কিন্তু আর একটা জিনিসের আমি এখনো মিল পাই নাই, আমি এখনো জানতে পারি নাই সেটা, সেটা কি, যে ওই কিতাব লেখা আছে তৌরাতে যে শেষ জমানার নবী যিনি হবেন সীমাহীন ধৈর্যওয়ালা হবেন, সীমাহীন ধৈর্যওয়ালা। আমি এই জিনিসটা আমার জানার দরকার ছিল, আমি আপনার নিকট পাওনা উসুলের জন্য আসি নাই, এই যে শক্তভাবে আপনার সঙ্গে ব্যবহার করলাম, আমার উদ্দেশ্য ছিল যেখানে আপনার হুকুমত, আপনার রাজত্ব, আপনার একচ্ছত্র পাওয়ার এবং ক্ষমতা, যেখানে সব আপনার ভক্তবৃন্দ সকলে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, সেখানে আমি যদি আপনার সঙ্গে বাড়াবাড়ি করি তা আপনি করেন কি, আপনি কি আমার সঙ্গে গরম ব্যবহার করেন, আপনার সঙ্গী সাথীদেরকে আমার থেকে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেন, না কি করেন, আমি একটু দেখব। এ আমি দেখতে আসছিলাম, হে আল্লাহ রসুল, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই গতকাল থেকে আমার মতো একটা ইহুদি এইভাবে আপনাকে এখানে কষ্ট দিতেছি, আপনি এক মুহূর্তের জন্য চেহারাটা পর্যন্ত মলিন করলেন না, হ্যাঁ, এবং আপনার কোন সাহাবিকে কোন ভক্তকে এক বিন্দু সুযোগ দিলেন না, সে আমার উপরে সামান্য পরিমাণ কোন আচরণ খারাপ করতে পারে, এইভাবে আপনার চরম ধৈর্য, সীমাহীন ধৈর্য আমার কাছে প্রমাণ হয়ে গেছে, আর কোন দলিল দরকার নাই, সব প্রমাণ আমার কাছে কমপ্লিট হয়ে গেছে, আর দেরি না, আপনি আমাকে কালেমা পড়ে এখনই মুসলমান বানান। ওই লোক তৎক্ষণাৎ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি আর বলবো, কোথার থেকে কোথা চলে গেছে দেখেন। যাই হোক, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সেই মেহমান নিয়ে ঘরে গেলেন, আল্লাহর বান্দা তো, মেহমান নিয়ে ঘরে গেলেন, তো মেহমানকে নিয়ে খাইতে বসছেন, যেহেতু আল্লাহর নবী, আল্লাহর নবীর কাজই হলো যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল বলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাবে, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে। নবীদের এক দাওয়াত ছিল, যে এক দাওয়াত আল্লাহর দিকে ছোট, হাফিরু ইলাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই লোকের খাইতে দিয়া, ওই লোক খাইতেছে এই ফাঁকে কালেমার দাওয়াত শুরু করছেন, আর ওই লোক রাগ হয়ে গেছে, দুই লোক মা খাইতে দিয়া আমাকে ধর্ম পরিবর্তনের দাওয়াত দেন, খাবোই না, উঠে রাগ হয়ে চলে গেছে। কি কথা বুঝেন নাই, আল্লাহ পাক হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নিকট ওহি নাজিল করলেন যে হে ইব্রাহিম, ও তো আমারে মানে না, আমি মাবুদ আমারে মাবুদ হিসাবে মানে না, বরং আরো মাবুদ কতগুলি বানায় ওগুলোর পূজা করে, তারপরও তোর খাওয়া আমি বন্ধ করি নাই, এত কাল যাবৎ খাওয়া একেবারে পালছি, আর একবেলা খাইতে দিয়ে এরকম পেরেশান করলা খাওয়ার মধ্যে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু, কি আখলা, কি চরিত্র, কি দয়া, কি মায়া এই বান্দাদের প্রতি, শুনতেছেন প্রিয় বন্ধুরা। এজন্য নবী রসুলদের আখলাক বিস্ময়কর। এ আল্লাহর নবী হজরতে মূসা আলাইহিস সালামের এই এক ঘটনা মনে পড়ল, তাফসীরে কবীর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লিখছেন যে মূসা আলাইহিস সালাম তার নবুয়ত লাভের পূর্বে শুয়াইব আলাইহিস সালাম তার শ্বশুর শুয়াইব আলাইহিস সালামের ছাগল চড়াইতেন, মেষ চড়াইতেন, মেষ, কি কথা বুঝুন নাই, হ্যাঁ, সব নবী রসুলদেরকে আল্লাহ পাক আগে মেষ ছাগল চড়াই দিয়ে দিতেন, মেষ মানে, মেষ মানে হলো ছাগল, ভেড়া, তারপরে দুম্বা, এই সবগুলো মেষ বলতে সবগুলোকে বুঝায়, মেষ চড়াইতেন আগে, কেন, ছাগল পাললে ভেড়া পাললে দেখবেন যে ও যতই আপনি আদর করে ওরে বাসা নিতে চেষ্টা করেন, ভেড়া করে কোন দিকে যে দৌড় দেয় আপনি, আপনাকে কিছুই মানবে না, মহা মুসিবত। ছোটবেলা আমিও আমার মামার বাড়িতে ছাগলের দড়ি নিয়ে এরকম টানাটানি করতেন, বিলের থেকে আনার জন্য বিপুল পরিমাণে তারা ছাগল পালতেন। তো এই ছাগল আনার সময় কি যে ঘটনা ঘটতো, যখন দেখতাম যে আর ছাগলকে আনতে পারি না, যে কটা আমার ভাগে পড়ছে বাকিরা মামাতো ভাই, বাকিগুলো মামাতো ভাইরা নিয়ে যেতেছে, আমার ভাগের গুলো আর পারি না, পরে একদিক একটা ছুটে একদিকে একটা ছুটে, পরে ওই ছাগলের রশি দিয়ে আমার কোমরের মধ্যে আমি পেঁচায় বাঁধতাম, যাতে ও যাইতে না পারে, পরে আর টানতে টানতে আমারই শোয়া ফেলত। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ছাগল চড়াইতে গেছেন, ওইখানে হঠাৎ করে একটা ছাগল উঠে দিছে দৌড়, এই যে দৌড় দৌড়ি দৌড় আর কোন ক্রমে থামে না, যেহেতু ছাগলের মালিক হলেন হযরত শোয়েব আলাইহিস সালাম, আর ইনি কেবলমাত্র সে ছাগল দেখাশোনার দায়িত্বশীল, এজন্য ওই ছাগলের যদি ছাগল যদি নষ্ট হয় তো উনি দায়ী, এজন্য ছাগলের পিছনে যে দৌড় শুরু করলেন, দৌড়াইতেই থাকলেন, ছাগল যে এইরকম মরুভূমির এলাকা এক জায়গায় দৌড় দেয়, এক টিলার উপরে উঠে ওখান থেকে এক লাফে নামে আবার আরেক দিকে দৌড় দেয়, আর এক পাহাড়ের দিকে ছুটে, এইভাবে করতে করতে মূসা আলাইহিস সালাম দৌড়াইতেই আছেন, আর ছাগল তো ছাগল, ও তো দৌড়াইতে পারে, মূসা আলাইহিস সালাম তো আল্লাহর বান্দা, এই পৃথিবীতে বসবাস করেন, তার তো চামড়া শরীরে আঘাত লাগতে লাগতে ক্ষত বিক্ষত হয়ে যেতেছেন, রক্ত পর্যন্ত বাইর হইতেছে, কিন্তু ছাগলকে এখনো ধরতে পারতেছেন না। কিন্তু এতক্ষণ পর্যন্ত হযরত মূসা আলাইহিস সালাম গিয়া যখন দৌড়ে শেষ এক পর্যায়ে দেখলেন যে ছাগল ক্লান্ত হয়ে নিজেই বসে পড়ছে এক জায়গায়, আর যাইতে পারে না, মূসা আলাইহিস সালাম ছাগলের কাছে গেলেন, ছাগল বেচারার পায়ের মধ্যে জায়গায় জায়গায় কাটা কুটা ফুইটা একদম, ও নিজেই জর্জরিত হয়ে গেছে, মূসা আলাইহিস সালাম ছাগলের শরীর থেকে কাটা কুটা খুলতেছেন, একটু মালিশ টালিশ করে পাটা মুছে দিতেছেন, আর বলতেছেন আরে ছাগল তোর, আমি মূসার প্রতি যদি মায়া না লাগলো তো না লাগলো, তোর নিজের প্রতি একটু মায়া লাগা উচিত ছিল না, এইরকম কষ্ট করলে কি জন্য। এরপরে এখন এত দূর মূসা আলাইহিস সালাম ছাগলকে নিয়ে যাবেন, ও তো এখন হাঁটতেও পারে না, দুর্বল হয়ে গেছে দূরেতে দূরেতে, মূসা আলাইহিস সালাম ছাগলকে কাঁধে উঠেছেন, কাঁধে নিয়ে পরে ছাগল নিয়ে যাইতেছেন, তখন আসমানে ফেরেশতারা রব্বুল আলামিনকে বলতে লাগলেন হে আল্লাহ, এই লোকটার এত ধৈর্য, এত সুন্দর চরিত্র, আল্লাহ আপনি তারে নবী বানান, আল্লাহ তারা আপনি নবী বানান। তখন আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বললেন হে ফেরেশতারা, তাকে আমি নবী বানানোর সিদ্ধান্ত নিয়ে রাখছি, কারণই তার চরিত্র এত উন্নত, তার ধৈর্য এত বেশি, আল্লাহর ওলি যারা হন তারা ওই রকম নবী রসুলদের অনুসরণে ধৈর্যশীল হন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন আল কাযিমিন আল গায়জ ওয়াল আফিন আনিন নাস আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন যেই বান্দাদের জন্য আমি জান্নাত বানায় রাখছি তাদের চরিত্র এরকম হবে, কোন মানুষ তাদেরকে কষ্ট দিলে তারা গুসা উঠলেও গুসা হজম করে ফেলবেন। এক হাদিস শরীফে আছে না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে মান ইসতুগযিবা ফালাম ইয়াগযা ফাহুয়া হিমার, যে লোকেরে কষ্ট দিয়া মানুষে এমন কাজ করছে যা দেখলে গোসা হওয়া উচিত, কিন্তু ওই লোকের গোসা হয় না, গোসা আসে না, গোসা স্টার্টই হয় না। ইমাম শাফি রহমতুল্লাহ বলতেন এটা গাধা, তাহলে মানুষ না, মানুষ হলে তার গোসা আসবেই, একজনে গালি দিল, মা বাপের গালি দিল, তার গোসাই লাগে না, অমুকের বাচ্চা তুমুক বললো, হ্যাঁ মাথায় ইট মারলো, তার গুসাই হয় না, মানুষ হইতে পারে না, মানুষ হলে তার গোসা আসবে, এই কথা বুঝেন নাই। কিন্তু আরেক বুজুর্গকে ব্যাখ্যা করে বুঝাইছেন যে গোসা আসবে না, তার মানুষ হলে গোসা আসতেই হবে, কিন্তু গোসা আসার পর যে গোসার হাতে নিজেই পরাজিত হয় সে গাধার দাদা। ইমাম শাফি রহমাল্লাহ বলছেন গোসা না আসলে সেও লোকই গাধা, আরেক বুজুর্গ বলছেন গোসা আসার পর যে গোসার হাতে পরাজিত হয়ে আরেকজনের উপর জুলুম করে সে হল গাধার দাদা, কি কথা বুঝেন নাই। প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান কাযামা গায়জান ওয়া হুয়া ইয়াকদুরু আলা ইনফাযিহি মালা আল্লাহ কালবাহু আমনান ওয়া ঈমানান, যে ব্যক্তির কারো প্রতি গোসা উঠল কিন্তু কষ্ট করে সে গোসাটা হজম করে নিল, তাকে গালিও দিল না, তার উপর জুলুমও করল না, তাহলে এই মুসলমান বান্দার অন্তরটাকে আল্লাহ পাক শান্তির দ্বারা নূরের দ্বারা পরিপূর্ণ করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেহমানকে তো এইভাবে খাওয়াইছিলেন না, তো এরপরে তো মেহমান চলেই গেছে, তো আমি এই ঘটনা বর্ণনা করতে গেলাম ওই আরেক বুজুর্গের ঘটনা বলতে গিয়া, এক বুজুর্গ ছিলেন মেহমান পাইলেই ঘরে নিয়ে যেতেন, আও ভাই খাও। আচ্ছা, তো এখন এরকম মেহমানদেরকে খাওয়াইতে খাওয়াইতে এই বুজুর্গের নিজেই অনেক বেশি ঋণ হয়ে গেছে, বহুত ঋণী হয়ে গেছেন তিনি। এর মধ্যে একদিন পাওনাদাররা সকলে বিরক্ত হয়েছে, হ্যাঁ বলি আল্লাহ মানুষ আর আমাদেরটা নিয়ে নিয়ে ধার নিয়ে নিয়ে পরের খাওয়ান আর নিজেই কিনা এখন এইরকম বড় ঋণী হয়ে গেছেন, আজকে চল দলবদ্ধ হয়ে আমরা যাই, আমাদের পাওনা দিতেই হবে, চলো যাও। সব গেছে গিয়া হাজির হয়েছেন দলবদ্ধ ভাবে পাওনাদাররা, যে হুজুর আমাদের পাওনা দেন, কব বসেন। তো ঘরে যদি আসে চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, যারা পয়সা দিয়েছিলেন তারা পাওনা নিতে আসছেন বটে, কিন্তু খাওয়ার বক্ত হয়ে গেছে দুপুর বেলা, এমনকি মেহমানদারি করা লাগে না, মেহমানও তো তারা পাওনাদারও আবার তারা একই সঙ্গে মেহমানও। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান ইউমিনু মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহকে বিশ্বাস করে আখিরাতকে বিশ্বাস করে সে যেন মেহমানের সুন্দর সমাদর করে, ফালইউকরিম যায়ফাহু, আল্লাহ মাফ করে দেন। শুনতেছেন ভাইরা, এখন এই বুজুর্গ চিন্তা করলেন যে যাই হোক তারা পাওনাদার হলো, তারা তো আমার মেহমান। এর ভিতরে একটা ছেলে রুটি নিয়ে আসছে, রুটি বিক্রি করে, রুটি নিয়ে এদিক দিয়ে যাইতেছিল আর চিৎকার করে যেমন বলে না লাগবে বাদাম লাগবে সিম, ওই ছেলেটা এরকম আওয়াজ দিয়ে যখন যাইতেছে এই বুজুর্গ বলে নে এদিক আসো, এগুলির দাম কত, দাম এত, তো রুটি এবং যা কিছু ওর সঙ্গে সামান ছিল তো বলবে দাও ওগুলো আমার ঘরে মেহমান আসছে লাগবে, এগুলো সব নিয়ে ওই মেহমানদেরকে খাওয়াই দিচ্ছেন। ওর মেহমানদের এই খবর নাই, কিন্তু এই লোক এর যে পয়সা দিবেন এই পয়সা দেওয়ার কোনো উপায়ও নাই, পয়সা নাই। এখন এই বেচারা যে রুটি বিক্রেতা ও হলো একদম গরিব মানুষ, ভীষণ গরিব মানুষ, যখন বলছে হুজুর পয়সা দেন, বাবা আমার পয়সা তো নাই, কয়েকটা দিন পরে নিছে। এখন তো ওই ছেলে এমন কান্না আরম্ভ করছে, হ্যাঁ এটা বলেন কি, আমি সারাদিন বিক্রি করি যা পুঁজি হয় এটা দিয়ে আবার কিছু কেনাকাটা করে আবার নতুন ভাবে কালকের জন্য সামান জোগাড় করি, আবার কালকে বেচা কিনা করি, আমার পুরা পুঁজি সবটা আপনি আজকে রওনা হলে আপনি রেখে দিচ্ছেন, এখন আপনি আমাকে বলেন পয়সা কয়েকদিন পরে নিচ্ছে, আমার উপায় কি? এই ছেলে মানুষ বেবুজ এমন কান্না আরম্ভ করছে, কান্নার কান্না, কান্নার কান্না। তো এখন তো মেহমান যারা তারা তো সব বড় লোক মানুষ, মালদার লোক, সমাজের গণ্যমান্য ব্যক্তি, তারা ভীষণ বিরক্ত হয়েছেন, আরে এইটা কি কাজ, আরে আমরা মালদার লোক আমাদের উপরে যা করছেন উনি করছেন, আমরা না হয় সেটা বরদাস্ত করলাম, না হয় উনি আমাদের দুই কথা বুঝাই দিতেন, না হয় একটা তারিখ দিতেন, কিন্তু একটা গরিব লোকের উপর জুলুম এটা কেমন সহ্য করা যায়, এই ওলি আল্লাহ মানুষ এরকম আকলাকের হবে এটা কেমন কথা, তারা মানে পরস্পর এটা নিয়ে বাগবিতণ্ডা, খুব অসন্তুষ্ট, এটা কি কাজ, ওই বেটা তো কান্তেই আছে কান্তেই আছে কান্তেই আছে। যাই হোক এই বুজুর্গ যেহেতু ধৈর্যশীল মানুষ ইনি সব সহ্য করতেছেন, এর মধ্যে হঠাৎ দেখা গেল কোন খাজি সাহেব অনেক বড় ধনী মানুষ, অপরিচিত লোক, কে কি কিছুই জানা নাই, অপরিচিত মানুষ, তিনি সুন্দর চেহারা আসছেন, আইসা বলে হুজুর একটু কথা বলবো আমি একটু আড়ালে গিয়া, ওই লোক ডাইকে নিয়ে গেছে, ডাইকে নিয়ে বলে যে নেন এটা আপনার হাদিয়া, একদম চেনা শোনা লোক না, অপরিচিত মানুষ, তো উনি হাদিয়া গুনে দেখলেন যে এই পাওনাদাররা যেই পরিমাণ টাকা পায় তার পুরাটার ব্যবস্থা হয়ে গেছে, আর ওই রুটিওয়ালা যে টাকা পায় সেটারও পুরা ব্যবস্থা হয়ে গেছে, তারপরও টাকা পাইছে যেটা ওনার ঘর সংসারের খরচের ব্যবস্থা হয়ে গেছে। এইবার উনি গিয়া পাওনাদার পয়লা ওই রুটিওয়ালার পয়সা দিয়ে দিলেন, ও তো খুশিতে বাঘ বাঘ হাসতেছে, হুজুর আমার বেয়াদবি মাফ করে দিলেন, হুজুর মাফ করে দিলেন, আর ওই পাওনাদারদের সবগুলো টাকা পরিশোধ করে দিলেন। এখন সব পাওনাদার মালদাররা হতবাক যে এটা কি ঘটনা, আরে উনি পয়সা দিতে পারেন না ওই রুটিওয়ালার, উনি আমাদের টাকা ওরটাও দিলেন আমাদেরটাও দিলেন, এটা কি বিষয় হলো যে আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু এই মেহরবানি করছেন, এই ওমা ইয়াত্তাকিল্লাহ জাল্লাহু মাখরাজা ওয়া ইয়ারজুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে বান্দা আল্লাহকে ভয় করে চলে আল্লাহর হুকুমের অধীন জিন্দেগি কাটায় সে আল্লাহর দুয়ারে চায়, কারো কাছে চায় না, আল্লাহ পাক একটা কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ পাক তাকে উদ্ধার করেন, কল্পনার বাইরে আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করেন, সেটাই আপনারা দেখলেন আজকে। তাহলে কি ব্যাপার যে দেখলেন না, এক লোক আসছে, আমি চিনিও না, এই অপরিচিত লোকটা সে আইসে আমাকে পেশ করলো, এটা হাদিয়া, এটা নিঃসন্দেহে আমার মাওলা আমার জন্য পাঠাইছেন। তো বললেন যে তোমার পাওনাদাররা বললেন যে ওই ছেলেটারে আপনি কান দিলেন, ওরটা আমাদেরকে খাওয়াইলেন, যে এটার কারণ তো বুঝলাম না, ওরটা আমার খাওয়াইলেন, আমরা তো খাইতে আসি নাই, আমরা আমাদের পাওনার জন্য আসছি, ওরে আপনি কষ্ট দিলেন কেন, ওলি আল্লাহরা তো কাউকে কষ্ট দেয় না। উনি হাসলেন এবং বললেন যে এটার একটা রহস্য আছে। বললেন সেটা কি, যে মহান রব্বুল আলামিন চোখের পানি দেখলেই ওখানে তার রহমত ঝড় বৃষ্টির মতো বর্ষণ হইতে শুরু করে। তো আমি নিজে এতটা কানতে পারি না, এই বান্দা যতটা কানতে পারলো, এই বাচ্চা যতটা কানতে পারলো, আমি জানতাম ওর পুঁজি শেষ হয়ে গেল, কান্দে এখানে খুন হইতে থাকবে, আর যখন ও কানতে থাকবে আর আমি বরদাস্ত করব, আমার আল্লাহ যখন দেখবেন যে আমার এক বান্দা এখানে দুয়ারে পুরে কানতেছে, আল্লাহ পাক রহমত বুসলদারে বৃষ্টির মতো বর্ষণ হবে, তুফানের গতিতে আসবে। এজন্য আমি ইচ্ছাকৃত ওরে কান্দাইছি যে ও কানতে থাকুক, যাতে আমার মাওলা চোখের পানি দেখলে রহমত করেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য এক বুজুর্গ বলছিলেন যে জোর রা বুকজার জারি রা বেগির রহম সোয়ে জারি আয়াদায় ফকির, হে মানুষ গায়ের যোগ দেখায়ও না, দলের জোর দেখায়ও না, পার্টির জোর দেখায়ও না, নিজের শিক্ষার জোর এবং বংশের জোর দেখায়ও না, দুনিয়ার কোন শক্তি এবং জোরের দ্বারা না, যে আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়াল রহমত পাইবা চোখের পানির দ্বারা। যাই হোক আলহামদুলিল্লাহ, কত সব কথাবার্তা না, হ্যাঁ কোথা থেকে আসছিলাম, সে উদ্ঘুল বিশিল কাপাত ছিল মধ্যখানে, সেটাই তো না নাকি আর কিছু। হ্যাঁ তা আমি বলতেছিলাম যে যে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৌরাত কিতাবের অনুসারী ছিলেন, যখন তিনি মুসলমান হলেন তখন তিনি ভাবলেন যে ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া ফরজ না, আর আমি যে তৌরাতের অনুসারী ছিলাম, আগে যে ধর্মে ছিলাম ওই ধর্মে উটের গোশত খাওয়া একদম নিষেধ, তো আমি যেহেতু মুসলমান হয়ে গেছি তো ইসলামের উপর আমল আমি করব, আমি নামাজ পড়ব, আমি রোজা রাখব, আমি আল্লাহর নবীর সবগুলোর তরিকার উপর চলব, আল্লাহর হুকুমের উপর চলব, কোরআনের হেদায়েতের উপর চলব, সব ঠিক আছে একশো ভাগ। কিন্তু একটা বিষয় সেটা হলো, যেহেতু আমি আগে তৌরাতের অনুসারী ছিলাম আর তৌরাত কিতাবের অনুসারীদের জন্য উটের গোশত নিষেধ, তো আমি উটের গোশত খাব না, উটের গোশত খাব না, কারণ ইসলামে তো উটের গোশত খাওয়া ফরজ না। কথা বুঝতেছেন ভাইয়েরা, এখানে ব্যাপার শুধু এতটুকু হয়েছে যে ইসলাম গ্রহণের পরেও পূর্বের আসমানি কিতাবের একটা কথা তিনি রক্ষা করতেছেন, কথা বুঝতে পারেন নাই, বস এই ঘটনার প্রেক্ষিতে মহান রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাইলেন কোরআন শরীফের এক আয়াত দিয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, এই ঈমানওয়ালারা ইসলামের ক্ষেত্রে ইসলাম কবুলের পরে মুসলমান হওয়ার পরে অন্য কোন ধর্মের এক তিল এক বিন্দুও তুমি অনুসরণ করতে পারবা না, পুরোটা সম্পূর্ণটা একশত ভাগ শুধু ইসলামের উপরেই আমল করতে হবে। তুমি এই কথা খেয়াল কেন করলা, উটের গোশত ব্যক্তিগতভাবে খাও না খাও, খাও খাও না খাও না খাও, তোমার ইচ্ছা, কিন্তু তুমি এখন বলতেছো আমি অমুক ধর্মের অনুসরণ করব একটা ব্যাপারে, কোন একটা বিষয়েও মুসলমানের জন্য অন্য কোন ধর্মের অনুসরণের কোন সুযোগ নাই, কারণ তোমাদেরকে যে নবী দান করছি সর্বশ্রেষ্ঠ নবী, সমস্ত নবীদের তিনি শ্রেষ্ঠ, তোমাদের যে কিতাব দান করছি কোরআনে কারিম, এই কোরআন হল সমস্ত কিতাবের শ্রেষ্ঠ, আসমানে যে একশো চারখানা কিতাব অবতীর্ণ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে মর্যাদাশীল কোরআনে পাক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, এজন্য আমরা যারা মুসলমান আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানাওয়ালু চাইলে আমাদেরকে জন্তু জানোয়ার বানাইতে পারতেন, আল্লাহ পাক জন্তু জানোয়ার বনের জন্তু পশু না বানায়া আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষ বানানোর পর আল্লাহ পাক আমাদেরকে প্যারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের উম্মত বানাইছেন, মুসলমান বানাইছেন, এত বড় নেয়ামত এত বড় দৌলত দেওয়ার পরে আমরা যদি সেটার শুকর গুজারি না করি কত বড় কঠিন অপরাধ সেটা হবে। আল্লাহ পাক আমাদেরকে শুকর গুজার মুসলমান হিসাবে কবুল করেন। হ্যাঁ ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসসিলমি কাফা। আমি বলতেছিলাম যে ইসলাম এত সুন্দর, এত সুন্দর, ইসলামের এক একটা আমল এত দামি। আমার প্রিয় বন্ধুরা, কোন রকম ইসলাম নিয়ে যদি জিন্দা থাকতে পারি আর ইসলাম নিয়ে কবরে যেতে পারি, নিঃসন্দেহে আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করবেন। হ্যাঁ, নিঃসন্দেহে মহান রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের ফয়সালা করবেন। আমার প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে চিরদিন আমরা থাকবো না, আমাদেরকে দুনিয়া থেকে অবশ্যই বিদায় নিতে হবে। প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন মানুষের যার যার কবর, কবরের মাটি ঘোষণা করতে থাকে, আনা বাইতুল গুরবাতি, ওয়ানা বাইতুল ওয়াদাতি, ওয়ানা বাইতুত তুরাবি, ওয়ানা বাইতুত দুধ। কবর বলতে থাকে, আমি মাটির ঘর, এখানে কোনো বিছনাপত্রের ব্যবস্থা নাই। হ্যাঁ, আমি নির্জন ঘর, কোন সঙ্গী সাথীর ব্যবস্থা নাই, আমি অন্ধকার ঘর। হ্যাঁ, আমি পোকামাকড় সাপ বিচ্ছুতে পরিপূর্ণ ঘর। এই সব কিছুর ব্যাপারে তুমি আগে ব্যবস্থা করে নিয়ে আস। সেই ব্যবস্থা কি? কোরআনে কারিমে মহান রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু বলেন, তোমরা আমাকে নিজের বন্ধু বানাও, আমার সঙ্গে বন্ধুত্ব করো ইমানের দ্বারা, নেক আমলের দ্বারা। সারা জীবন এইভাবে চলবা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যেই বান্দারা ঈমান আনলো সারা জীবন আল্লাহর হুকুমের অধীন জিন্দেগি কাটায়া দিল, আল্লাহকে ভয় করে, আল্লাহকে এক মুহূর্তের জন্য অসন্তুষ্ট করতে রাজি না। যদি জীবনে কোথাও ভুল ভ্রান্তি হয়ে যায় তো ওই বান্দারা নিশ্চয়ই আল্লাহর কাছে বারবার মাফ চাইয়া নিজের জীবনটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়, পরিমার্জিত করে নেয়, শুদ্ধ করে নেয়। কাপড়ে ময়লা লাগলে ধুইলে যেরকম পাক হয়, মানুষের জীবনের যে কোনো গুনার দাগ লাগলে তওবা করলে জীবনটা একদম পবিত্র হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। যেই বান্দা যত রকমের গুনাহ করলো এরপরে সে তওবা করে, আল্লাহ পাক একদম নিষ্পাপ বান্দার মতো তাকে মর্যাদা দান করেন এবং আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওবাল আবদু আনসাল্লাহু হাফাযাতু যুনুবাহু ওয়া আনসা যালিকা জাওয়ারিহু ওয়া মালিমহু মিনাল আরদি হাত্তা ইয়ালকাল্লাহ তাআলা ইয়াউমাল কিয়ামা ওয়া লাইসা আলাইহি শাহিদু মিনাল্লাহি বিযামবিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, কোন বান্দা যত গুনাই সে করছিল এখন যদি আল্লাহর নিকট মাফ চায় এবং তওবা করে নেয়, না আমি এই জীবনে আর যাব না, আমি লজ্জিত, আমি অনুতপ্ত হই, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক শুধু তাকে মাফ করেন না, বরং তার এই গুনার যতগুলো সাক্ষী আছে সবগুলো সাক্ষীকে আল্লাহ তাআলা নির্ভুল করে দেন। এক নম্বর, যে ফেরেশতারা তার সঙ্গে থাকে, ফেরেশতারা এই গুনাহের সাক্ষী, আল্লাহ পাক ফেরেশতাদেরকে এই ওর গুনার রিপোর্ট একদম ভুলাইয়া দেন। আর ওর দেহের যে অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুনাহ হয়েছিল, যে অঙ্গ প্রত্যঙ্গ কাল কিয়ামতে ওর বিরুদ্ধে সাক্ষী হইত, সে অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা গুনার কথা ভুলাইয়া দেন। এবং যে জমিনের উপরে সে গুনাহ করছিল, এই জমিন তার বিরুদ্ধে কেয়ামতের দিন সাক্ষী হবে, এই জমিনকে আল্লাহ পাক গুনার রিপোর্ট সম্পূর্ণ ভুলাইয়া দেন। কেয়ামতের দিন এই বান্দা যখন আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করবে, তার বিরুদ্ধে কোন গুনাহের একটা সাক্ষীও খুঁজে পাওয়া যাবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা, এই জন্য তু হো কিসি বিহাল মে মাওলা সে লাও লাগায় যা কুদরতে জুলজাল হাল মে ক্যা নেহি গিড়গড়ায় যা। এই জন্য যত ক্ষতিগ্রস্ত আমরা হয়ে গেছি, এখন আর দেরি না করি, এখন ছুটি আল্লাহ পাকের দিকে, আল্লাহর নিকট মাপ চাই, দুই রাকাত উজু করি ভালোভাবে, তারপরে দুই রাকাত নামাজ পড়ি আল্লাহ পাকের নিকট, এরপরে তওবা করি, মাপ চাই। রসুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দার যদি গুনাহ হয়ে যায়, সে যদি সুন্দরভাবে উজু করে এবং উজুর পরে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর নিকট মাপ চায়, আল্লাহ পাক তার সব গুনাহ মাফ করে দেন। এত সহজ তরিকা ভাই, কারো কাছে গিয়া বলতে হবে না, আমার তো এই অবস্থা, আমার উপায় কি, আমার উপায় কি, কারো কাছে বলতে হবে না। যাই হোক, আমার প্রিয় বন্ধুরা, আমি এই প্রসঙ্গে কথা বলতে গিয়া ওয়াসির ঘটনা মনে হয় বলতেছিলাম না, ওয়াসির ঘটনা, যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার পর, ওয়াসি যখন রসুল পাক সাল্লাহ আলী সাল্লামের নিকট ইসলাম গ্রহণের অভিপ্রায় ব্যক্ত করলেন, আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তাকে অভয় দিয়া বললেন যে আল্লাহ পাক তোমাকে মাফ করবেন, তুমি যদি ইসলাম কবুল করো। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? ওয়াসি তখন বললেন যে হে আল্লাহ রসুল, হে মোহাম্মদ সাল্লাম, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন জান্নাতে যাওয়ার জন্য জরুরি যে আল্লাহর সঙ্গে তুমি শরিক না করো, জিনার মধ্যে লিপ্ত না হো, কাউকে অন্যায় ভাবে হত্যা না করো, যেই বন্দারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, অন্য জিনা ব্যভিচারে লিপ্ত হয় না এবং কাউকে হত্যা করে না। তো হযরত ওয়াসি বললেন এই সব অন্যায় গুনাহ তো আমার দ্বারা ঘটে গেছে, সব অপরাধ হয়ে গেছে, আমি শিরক করছি, আমি মূর্তি পূজা করছি, আমার দ্বারা এই কর্ম ঘটছে, ওই কর্ম ঘটছে। এখন এর জন্য তো আল্লাহ পাক জাল্লা জালালু আমানাওয়ালু পবিত্র কোরআনে বলছেন যে নিঃসন্দেহে কাল কিয়ামতে জাহান্নামের মধ্যে তার শাস্তি হবে। তা আপনি বলতেছেন যে আমার ইসলাম কবুল হবে আবার এবং আমার জন্য আল্লাহ পাক কোনো শাস্তি দিবেন না? রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন তা অপেক্ষা করো, দেখি আল্লাহ পাক কি বলেন, অপেক্ষা করো দেখি আল্লাহ পাক কি বলেন, কি ফয়সালা করেন। তখন কোরআন শরীফের আরেক আয়াত জিবরিল আমিন নিয়ে আসলেন, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলা উলাইকা ইউবাদদিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহু গফুরুর রহিম ওয়া কান আল্লাহু গফুরুর রহিমা। সুবহানাল্লাহ তাআলা বিহামদি, আশ্চর্য! আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু বললেন শাস্তি তো হবে নিশ্চিত, কিন্তু কোন বান্দা এতগুলো গুনাহ করার পরে সে যদি তওবা করে, ঈমান আনে এবং বাকি জীবন সুন্দরভাবে চলে, তা আমি গুনাহ মাফ করব না, শুধু যা যা গুনাহ করছিল বান্দা এই পরিমাণ নেকিও তাকে দান করে দিব। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেন? ওয়াকান আল্লাহ গফুরুর রহিমা। আল্লাহ পাক বলেন যে আমি আল্লাহ তো সীমাহীন ক্ষমাওয়ালা, গুনাহগার পাইলে আমি ক্ষমা করে দিতেই চাই। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। এবং আমি আল্লাহ সীমাহীন দয়াওয়ালা, যার দয়ার দরকার, মেহরবানির দরকার, আমি আল্লাহ নিঃসন্দেহে তার প্রতি অনুগ্রহ করতে চাই। বাজ আ হর উঞ্চে হস্তি বাজ আ গর কাফির গবর বুত পরস্তি বাজ আ হে দরগাহে মা দরগাহে না উমীদ নেস সব বার আগর তওবা শিকস্তি বাজা, হে বান্দা ফিরে আসো, হাজার বার লাখ কোটি বার ভুল করার পরও গুনাহ করার পরও এখন তুমি ফিরলে আমি এক্ষুনি তোমাকে রহমতের কোলে তুলব। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে এক লোক 90 বছর পর্যন্ত, শুনতেছেন ভাইয়েরা আমার কথা, কি আপনারা রাঙ্গামাটির ভাইয়েরা বুঝতে পারতেছেন তো না? আমার কাছে আপনাদের এখানে এসে ভালো লাগে, আমি একটু ঘুরে ঘুরে দেখে আসছি এবং আমার মন চাইতেছে যে আমি আরো দেখবো ইনশাআল্লাহ। আমরা তো এমনি জানতাম যে কাশ্মীরকে এই দুনিয়ার স্বর্গ বলে, পৃথিবীর স্বর্গ কাশ্মীর, কিন্তু এখানে আসার পর এক মহান আসাম আমাকে বললেন দুনিয়াতে জান্নাত দেখলে কেউ যেন রাঙ্গামাটি দেখে। আজব কথা শুনলাম। আমি বললাম ঠিক আছে ভাই, কালকে ভোরবেলা দেখবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা সকলে গুনাগার, কিন্তু প্রিয় বন্ধুরা শুনেন, এক হাদিস শরীফে প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবলিস রব্বুল আলামিনকে বলছিল যে হে হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলি যে আপনার যতগুলো বান্দা এই জমিনে আছে ওদের দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকবে এক একটাকে নষ্ট করে জাহান্নামে নেওয়ার সব রকম চেষ্টা আমি করব। কি কথা বুঝেন নাই? ইবলিস এটা আল্লাহর ইজ্জতের কসম করে বলছিল। উত্তরে মহান রব্বুল আলামিন সীমাহীন দয়াওয়ালা মাওলা তখন বললেন হে ইবলিস শুন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার মহাপ্রতাপের কসম, আমার সুউচ্চ মর্তবার কসম, লা আজালু আগফির লাহুম মাস্তাগফিরুনি, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার বান্দারা আমার নিকট মাফ চাইতে থাকবে আমি ওদেরকে মাফ করতেই থাকবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার ভাইরা, তাহলে জান্নাতের রাস্তা কঠিন না সহজ? আল্লাহর কসম, জান্নাতে যাওয়ার রাস্তা তো আল্লাহ পাক সহজ বানায় রাখছেন। নেক আমল করলে জান্নাত, গুনাহ করার পরে তওবা করলেও জান্নাত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারী শরীফের হাদিস, ইন্নাদ দীন ইউসরুন ওয়ালা ইউশাদ্দাদ দীন আহাদুন ইল্লা গালাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটাই চূড়ান্ত বাস্তবতা, আল্লাহর দীন তো একদম সহজ, আল্লাহর দীন তো একদম সহজ। আমরা নিজেরা বেশি দরবেশি করে, বেশি চালাকি করে পরে ইসলামকে কঠিন বানায় ফেলি। কি কথা বুঝেন না প্রিয় বন্ধুরা? এরকম একটা কথা আপনাদের সামনে আমি বলতে চাই, যেটা শোনার পরে আপনারা হয়তো বুঝবেন, ভাই আমার হাঁটুতে ব্যথা তো নানান ভাবে কষ্ট করে বসতে হয়। এক হাদিস শরীফ আপনাদেরকে শোনায় যে অনেক বুড়া বুড়া মানুষরাও যারা শরমে কারো কাছে কিছু সমাধান চাইতেও পারেন না, তাদের জন্য এক সমাধানের কথা আমি বলি আজকে। এবং ওই যুবক তরুণ ভাইয়েরা যারা আজকে দুনিয়াতে নামাজ পড়তে চান কিন্তু নামাজ নিয়ে সমস্যার মধ্যে পড়েন ফজরের সময়, অথবা এরকম কোন কোন সময় সমস্যায় পড়েন, ঘুমের মধ্যে ছিলেন আর জাগতে পারেন নাই, অক্ত শেষ হয়ে গেছে, সব বেলা উদয় হয়ে গেছে, এখন আপনি কারো কাছে বলতে পারেন আমি বুড়া মানুষ, আমার ছেলে মেয়েরা নামাজ পড়ে আর আমি আমি ঘুমায় থাকছি, আমার বেলা উঠে গেছে, আহারে কপাল। এরকম হয় না মানুষের? কি কথা বুঝতেছেন ভাইয়েরা? এরকম একটা এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহজ এবং মজাদার, মনোরম, চিত্তাকর্ষক, দারুণ মজাদার এক হাদিস শরীফ শোনাবো আপনাদেরকে। কি বলবো আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর কসম, ইসলাম এত সুন্দর যে মানুষ পাগল হয়ে যাওয়ার কথা ইসলামের জন্য। যে ফরক তাব কদম হার কুজাকে মিনে গরম কেরেশমা দামানে দিল মি কাসাতকে যায় যাস। এই হাবিজি হুজুরের পীর, হাবিজি হুজুরের মতো লক্ষ লক্ষ আলেম ওলামা, আউলিয়া বুজুরগানের মোর্শেদ, এই মস্ত বড় আলেমি দিন মুহাদ্দিস ফকি মুফাসসির কোরআন এবং বিগত শতাব্দীর মুজাদ্দিদে কামিল হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন মুসলমানরা তোমরা মনে করো যে ইসলাম কঠিন, ইসলাম কঠিন, আরে না, ইসলামের এক একটা বিষয়কে আমি যাচাই বাছাই করে দেখছি, প্রতি ইসলামের প্রতিটি অঙ্গ এত সুন্দর, এত সুন্দর, সারা বিশ্বের পরমা সুন্দরী সব নারীরা যত সুন্দর, আল্লাহর কসম ইসলামের এক একটা অঙ্গ তার চেয়ে বেশি সুন্দর। পরমা সুন্দর নারীকে দেখলে কোন সে 28 বছরের 26 বছরের যুবক, পূর্ণ যৌবন দীপ্ত যুবক, যেরকম নারীর চেহারা থেকে নিজের নজর সরানো কঠিন মনে হয়, ইসলামের এক একটা অঙ্গের সৌন্দর্য এর চেয়ে তার দৃষ্টিকে বেশি নিবদ্ধ করে তার সৌন্দর্য সবার উপরে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ইন্নাল্লাহ জামিলু হিব্বুল জামাল, প্যারানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন আল্লাহ নিজে সুন্দর, ইসলাম দিচ্ছেন এমন যে পুরোটা একদম সুন্দর, এবং এর মাধ্যমে আল্লাহ পাক চান যে ইসলামের জীবনধারা ফলো করে তোমরা সুন্দর হয়ে যাও, তাহলে আমি সুন্দর মাওলার সঙ্গে তোমাদের বন্ধুত্ব হয়ে যাবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন তোমরা যদি আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ জীবন গড়ো তো তোমাদের কোনো টেনশন থাকবে না, ভয়ের কিছু থাকবে না, দুনিয়াতে আমি তোমাদেরকে আমার বন্ধুত্বের ফল দেখাবো, আখিরাতে তোমাদেরকে আমার বন্ধুত্বের ফল দেখাবো, আমি তোমাদের সঙ্গে দুনিয়াতে এবং আখিরাতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এই টেনশন মুক্ত, ঝামেলা মুক্ত জীবন যদি আমরা বানাইতে চাই আল্লাহর সঙ্গে সুন্দর বন্ধুত্ব করি ঈমান আর সুন্দর নেক আমলের জীবন দ্বারা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কি বলবো, আল্লাহর কসম ইসলাম এত সুন্দর যে মদ খায় এত মজা নাই, হ্যাঁ না, সারা দুনিয়ার নেশা করে এত মজা নাই, ইসলামের সঙ্গে একটু সময় দিলে, আল্লাহর সঙ্গে একটু সময় দিলে আল্লাহর, আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক যেই পরিমাণ মজার নেশা আল্লাহর বান্দাকে দান করেন। এজন্য ভারতের এক বুজুর্গ বলছিলেন কই মজা মজা নিহি, কই খুশি খুশি নিহি, তেরে বগায়ের জিন্দগি মৌত হ্যায় জিন্দগি নিহি। হে প্রিয় মাওলা, কোনো কিছুতে এমন মজা নাই, বিরিয়ানিতে না, পোলাওতে না, চেয়ারে না, কুর্সিতে না, সিংহাসনে না, বাদশাহিতে না, কোনো কিছুতেই মজা নাই, মজা হে মাওলা তোমার নামে, তোমার হুকুমে, তোমার মহব্বতের মধ্যে, তোমার বন্দিগির মধ্যে। শুনতেছেন? প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে এই বুঝ দান করেন, এই হৃদয় দান করেন, ভুল থেকে আমাদেরকে মুক্ত হওয়ার, অন্ধকার থেকে মুক্ত হওয়ার আমাদেরকে তৌফিক দান করেন। আমি যে হাদিসটা শুনাইতে চাইছিলাম অনেকবার বিভিন্ন সময় আমার মন চাইছিল শুনাইতে, কিন্তু বয়ানের সময় এটা মনেই আসে না। আজকে আপনাদের উসিলা আল্লাহ রহমত এখানে মনে আসছে, আমি শুনাই, তাহলে দেখবেন যে ইসলাম কত সুন্দর এবং কত সহজ। ইন্না দীন ইউসরুন কি জিনিস, সেটা হল প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক ঘটনা আপনাদেরকে শুনাই আমাদের হেদায়তের লক্ষ্যে। সেটা হলো একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন। কোথায় ছিলেন? সফরের মধ্যে ছিলেন। আর আরব দেশের সফর ছিল সর্বমন কঠিন, দিনের বেলা তাপমাত্রা এত বেশি পরিমাণে যে মানুষ কোন জায়গায় খোলাভাবে চলাফেরা করা কঠিন। আর তখন ছিল সমগ্র আরব দুনিয়া এক তো মরুভূমি, পাহাড় আর পাহাড়। পাহাড় কিসের পাহাড়? মাটির পাহাড়, পাথরের পাহাড়। এই দিনের বেলা হয় না, চল্লিশ বিয়াল্লিশ সাত পঁয়তাল্লিশ ছচল্লিশ যখন তাপমাত্রা হয় আরবের এই মরুভূমির মধ্যে, পাথরগুলো যখন আগুন হয়ে যায় তখন রাস্তাঘাট দিয়ে হাঁটার উপায় আছে? কোন হাঁটার উপায় নেই। এজন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এবং আরবের লোকেরাও সফর করতেন তো রাত্রিবেলা, রাত্রিবেলা বিকালে সূর্য সূর্য যখন ঢললো এখন সফর করা শুরু করলেন, বিকালের দিকে সফর শুরু করলেন। তো চলতে থাকতেন চলতে থাকতেন চলতে থাকতেন, পরে শেষ রাত্রে গিয়া যখন দেখলেন যে এখন মুশকিল, এক জায়গায় আরাম করতেন না। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক সফরের ভিতরে যখন এরকম সফর থেকে ফিরতেছিলেন, অত্যন্ত ক্লান্ত শ্রান্ত কাফেলা, রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা শুনো, এক কাজ করো, আমরা সকলে এখন ঘুমিয়ে যাই, পাহারা দিবে কে, আমাদেরকে ফজরের নামাজের জন্য উঠাবে কে। এতে বোঝা গেল যে যারা কাজকর্মের কারণে এইরকম ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, মনে হয় যে আমি ঘুম থেকে জাগতে পারবো না, তখন এরকম জাগবার মতো কোন একটা ব্যবস্থা করা চাই, কেউ যেন জাগায় দেয়। অনেকের জাগাইলেও উঠতে পারেন, এরকম হয় না, ঘুম থেকে উঠানো জানে, এরকম ঘুমান ঘুমায়, অন্তত এই ব্যবস্থা করা যায়। মোবাইলের ভিতরে অ্যালার্ম দিয়ে রাখলো, তার মোবাইলে খুব হইচে করতে থাকলো, উঠ উঠ উঠ, ফজরের নামাজের টাইম হয়েছে, কি কথা বুঝেন নাই। তারপরও যদি লোকটা উঠতে না পারলো তো কি হবে? রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই ঘটনার মধ্যে তার জন্য হেদায়ত আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, সেটা কি যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন আমাদেরকে পাহারা দিবে কে, মানে আমাদেরকে ভোরবেলা জাগায় দিবে কে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রসুল্লাহ, আমি জাগায় দিব, আপনারা সকলে আরাম করেন। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বললেন যে তোমার ঘুম ধরবে না, তোমার তো ঘুম ধরে যায় কিনা। হযরত বিলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘুম ধরবে না, আমি জাগবো, আমি ভোরবেলা জাগায় দিব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে প্রস্তুতি নিলেন, আর পুরো কাফেলা শুয়ে গেল, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম ও তাদের সঙ্গে তাদেরকে সাথে নিয়ে ঘুমিয়ে গেলেন। আচ্ছা, হযরত বিলাল এখন পূব আকাশের দিকে তাকায় আছেন, কখন সুবে সাদুক হয়, পূব আকাশ ফর্সা হলেই জাগায় দিবেন, তাকায় আছেন তাকায় আছেন। একলা এই একলা একলা রাত্রে জাগলে ওই পাহারাদার যারা আছে না, নাইট গার্ড, ওরা এরকম বসে থাকে। আমি আমাদের যে জামে হাকিমুল ঢাকাতে ওইখানে নাইট গার্ড যে আছে, আমি তার নাম্বার নিচ্ছি কয়েকদিন আগে, এই উদ্দেশ্যে যে দেখি এই লোক রাত্রে ঘুমায় না জাগ না থাকে। রাত তিনটা বাজলে আমি এখন সফরে, তো আমি খালি ফোন করতেছি, রিং দিতেই আসি দিতেই আসি দিতেই আসি, একের পর এক, কোনো ধরো টরে না, আমি তো বুঝতে পারছি এই লোক তো ঘুমাইছে। পরে আমি গেলে ঢাকাতে আমি বললাম যে কি ব্যাপার, আপনি এরকম ঘুমায় যান, কয় মোবাইল সাইলেন্ট ছিলাম, মোবাইল সাইলেন্ট ছিল না, আপনি ঘুমিয়ে গেছিলেন, ছিলেন কোথায়? তা আমি ওই ঘরটার মধ্যে বসেছিলাম। ঘরের মধ্যে বসে থাকলে তো ঘুম আসবেই, বসেছিলেন কেন? কারণ একটু হাঁটতে হয় তখন আর ঘুমটা একটু ঠেকানো যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেগুলো যেহেতু একটা না বসেছিলেন, তিনিও তো সফরের ক্লান্ত শ্রান্ত মানুষ, হযরত বিলালের শেষ রাত্রে অটোমেটিকলি চোখ বন্ধ হয়ে গেছে, একদম ঘুমে ডুবে গেছেন, কোনো খবর নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? ঘটনা কার? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবাদের। আচ্ছা, এইবার বেলা একদম উঠেই গেছে, আর বেলা উঠার পরে এখনো কারো খবর নাই, সব ঘুমে বিভোর। শুনতেছেন আপনারা? হ্যাঁ, হাদিস শরীফের ঘটনা প্রিয় বন্ধুরা। এরপরে এখন পর্যন্ত কারো হুশ নাই, পয়লা নম্বরে গায়ে রোদ লাগার কারণে যার ঘুম ভাঙলো, তিনি প্যার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সর্বপ্রথম জাগছেন। তিনি উঠলেন, সকলকে ডাক দিলেন যে উঠো ঘুম থেকে। সকলে ঘুম থেকে জাগলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্মিন্দা হলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জায়গা ছিলাম, কখন যে আমার চোখ বন্ধ হয়ে গেছে, আমি কিছুই জানি না। গালাবাতনি আইনায়া, আমার চোখ, আমি তো জাগনা ছিলাম কিন্তু চোখের লগে আমি পারি না ইয়া রাসূলুল্লাহ, চক্ষু আমাকে পরাজিত করে দিয়েছে, চোখ গালেব হয়ে গেছে। কি কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরে শোন, এখানে শয়তান আসছে, চলো আমরা এখান থেকে সরি। ওইখান থেকে গেলেন, একটু দূরে এক জায়গায় গেলেন, গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সকলে নামাজের প্রস্তুতি নাও। এরপরে সকলে উযু করে আসলেন, আজান দেওয়া হলো, একামত দিয়ে জামাতের সাথে সকলে নামাজ পড়লেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এটা কার ঘটনা? সাহাবীদের ঘটনা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা। এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা এটাকে বলে লাইলাতুত তারিসের ওয়াকিয়া। কি কথা বুঝেন নাই? এই সময় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, কিয়ামত পর্যন্তের উম্মতের জন্য সমাধান দিলেন, যাদের এই সমস্যা হবে আল্লাহ পাক এই ক্ষেত্রে আমাকে মডেল বানায় দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূলের জীবনের দিক দিগন্তে তোমাদের জন্য মডেল মজুদ, নমুনা মজুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই নমুনা আল্লাহ পাক দান করছেন, যে আল্লাহ রাসূলের এই ভালোবাসাওয়ালা, আল্লাহর মহব্বত তোয়ালা উম্মতের কোন বান্দা বান্দির যদি এমন ঘটনা ঘটে, সে জাগতে চায়ও জাগতে পারে নাই, তার জন্য সমাধান কি, টেনশন মুক্ত সমাধান কি? আল্লাহ পাক সেই ব্যবস্থা করে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘোষণা করলেন, মান নামান সালাতিন আও নাসিয়াহা ফালইসাল্লিহা ইযা যাকারাহা ফা ইন্না যালিকা ওয়াক্তুহা আও কামা ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালইসাল্লিহা ইযা ইস্তাইকাযা ফালইসাল্লিহা ইযা যাকারাহা ইস্তাইকাযা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষ যদি ঘুমিয়ে গেল আর জাগতে পারল না, যেই মুহূর্তে সে জাগলো এই ওয়াক্ত নামাজের সেটাই তার ওয়াক্ত, এটা এই মুহূর্তে রে হচ্ছে তার নামাজের ওয়াক্ত। কি কথা বুঝেন নাই? খালি এটা ফজরের ওয়াক্ত না, যেই ওয়াক্তই হোক, এটা জোহরের ওয়াক্ত হোক, আসরের ওয়াক্ত হোক আর ফজরের ওয়াক্ত হোক, যে কোনো নামাজের আগে প্রয়োজন হয়েছে ঘুমানোর, ঘুমানোর কারণে সে যদি উঠতে পারে নাই আর এই জন্য তার নামাজ ছুটে গেছে, সে যখন জাগবে তখন উজু করবে, এখন দেরি করবে না। কিন্তু আবার যখন নামাজ ছুটছেই চলো অফিসের লোকদের সঙ্গে একটু কথাটা বলে নি, একটু লোকদেরকে বেতনটা দিয়ে নি, একটু কাজ কাম করে নি, একটু নাস্তা করে নি, তারপরে নামাজটা পড়বো, না এরকম করা চাই না। ফাইন্না জালিকা বক্তুয়া, যখনই তুমি জাগনা হয়েছ, যদি সেটা মকরু ওয়াক্ত না হয় তাহলে তৎক্ষণাৎ উজু করে নামাজটা পড়ে ফেললে একদম কোনোই গুনাহ হবে না। আমার প্রিয় বন্ধুরা শুনতে আপনারা, কারণ যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মাজুর বান্দা, এই অসহায় বান্দার এটাই এই নামাজের ওয়াক্ত, তাহলে তো আর কোনো গুনাহ থাকার প্রশ্নই উঠে না। এবং যেই বান্দা এরকম কাজকর্মে ব্যস্ত ছিল, শুনতেছেন আপনারা, কাজকর্মে ব্যস্ত ছিল, অনেক সময় এরকম হয় যে কোনো একটা কাজ, কিতাব পড়তেছিল, কোনো একটা জরুরি কাজের মধ্যে ব্যস্ত ছিল, নামাজ পড়বে এটা পাক্কা নিয়ত ছিল, কিন্তু কখন যে হঠাৎ নামাজের টাইম বাইর হয়ে গেছে, নামাজের রক্ত শেষ হয়ে গেছে, সেটার তার খেয়ালই নেই, বেখেয়ালে নামাজের রক্ত শেষ হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি নামাজের কথা ভুলে যাওয়ার কারণে নামাজের রক্ত শেষ হয়ে যায়, আর তাহলে সে যখন মনে পড়ল তখনই সে উজু করে নামাজ পড়ে নেয়, তাহলে সেটাই তার নামাজের রক্ত, অতএব তার কোনো গুনাহ হবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অনেক দিন থেকে আমার ইচ্ছা হচ্ছিল এই হাদিসটা শোনানোর জন্য। কেন? কারণ এই জমানাতে বহু মানুষ নিজের ঝামেলার কারণে, ব্যস্ততার কারণে ঘুম থেকে উঠতে পারে না, মানে দেরি করে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে, তখন আর ঘুম থেকে উঠতে পারে না। এদের জন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত পর্যন্তের জন্য সমাধান দিয়ে গেছেন, সেই কথাটা উম্মতের কাছে আমরা কেন বলবো না, কি কারণে বলবো না? শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু এই হাদিসে পাক থেকে শিক্ষা গ্রহণের, এই হেদায়েতের উপর চলার জন্য আমাদের সকলকে তৌফিক দান করেন। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু পবিত্র কোরআনে বলছেন নামাজের সময় তো মহান আল্লাহর তরফ থেকে একদম সুনির্ধারিত, ফজর রক্ত কখন শুরু কখন শেষ, জোহর কখন শুরু কখন শেষ, মাগরিব কখন শুরু কখন শেষ, প্রতিটি ওয়াক্তের নামাজের সময় আল্লাহর তরফ থেকে নির্ধারিত। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়ে বলছেন, ব্যাখ্যা দেওয়ার কথা আল্লাহ পাক নিজে বলছেন, আমি ইন্না আনজালনা ইলাইকা জিক্রা লিতুবাইয়িনা লিন্নাসি মা নুজ্জিলা ইলাইহিম, হে রাসূল কোরআন আমি নাযিল করছি এই কোরআনের কথাগুলোর ব্যাখ্যা, আদেশ নিষেধের ব্যাখ্যা, দিক নির্দেশনার ব্যাখ্যা দিবেন আপনি, আপনি যেটা ব্যাখ্যা দিবেন সেটা আমার নিকট গ্রহণযোগ্য। কি কথা বুঝেন নাই? আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাকের ইশারাতেই ব্যাখ্যা দিচ্ছেন যে এই ক্ষেত্রে তোমার নামাজের ওয়াক্ত হলো যখন তুমি জাগলা বা যখন তোমার মনে পড়ল তখনই নামাজের ওয়াক্ত। এই ওয়াক্তে পড়ে নিলে আল্লাহর আল্লাহ কর্তৃক নির্ধারিত ওয়াক্তেই তোমার নামাজ পড়া হয়ে গেল। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে আমার বন্ধুরা, ওই যে হাদিস বলছিলাম ইন্না দ্বীন ইউসরুন, নিঃসন্দেহে আল্লাহর দ্বীন একদম সহজ, এটা প্রমাণিত হলো কিনা? এবং ওই যে আমি বলতেছিলাম যে হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নিকট গেলেন, তো হযরতে না রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের নিকট গেলেন, তো আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বললেন যে আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশিতে আসতেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে আমি উম্মত আগে চড়াই আসছি, তো আমার অভিজ্ঞতা আছে, উম্মত কিন্তু পারবে না 50 ওয়াক্ত। আপনি তো খুশি হয়েছেন, ভালো কথা যে এত বড় সুবিধা, নামাজে দাঁড়াইলে বান্দা আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যায়, এত বড় দৌলত পাওয়ার কারণে আপনি খুশিতে বাগবাগ হয়ে গেছেন, উম্মতের জন্য বড় জিনিস নিয়ে যান, কিন্তু আমি উম্মত চড়াই আসছি, আমার অভিজ্ঞতা আছে, ওরা এতগুলি নামাজ পড়তে পারবে না, আল্লাহর কাছে গিয়ে আপনি বুলে একটু কমায় আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আর আল্লাহ উম্মত পারবে না একটু কমায় দেন, বললেন যে আচ্ছা 5 ওয়াক্ত কমায় দিলাম, 45 নিয়ে ফিরে আসছেন। হযরত মূসা আলাইহিস সালামের সঙ্গে আসমানে আবার দেখা, তিনি বললেন যে আপনার উম্মতে কিন্তু এই 45 ও পারবে না, এটাও তার কাছে কঠিন হবে, আপনি আরো কমান। আবার গেছেন, আর আল্লাহ ওরা পারবে না এতটুকু, তা আপনি আরো কমান, তা আবার 5 ওয়াক্ত কমায় 40। কি কথা বুঝেন নাই? এইভাবে একবার আসেন একবার যান, একবার আসেন একবার যান, এই করতে করতে সর্বশেষে আল্লাহ পাক বললেন যে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উম্মতের জন্য আমি সর্বশেষ এই পাকা কথা হলো 5 ওয়াক্তই ফরজ করলাম, কিন্তু লা ইউবদ্দালুল কাউলু লাদাইয়া, আমি আগে যেটা ডিসিশন দিছিলাম সেটার মধ্যে কোনো পরিবর্তন হবে না, আমি যে বলছিলাম 50-50 বহাল থাকবে তা এভাবে যে আপনার উম্মত প্রতিদিন পড়বে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আমি দিব ওদের প্রত্যেককে 50 ওয়াক্ত নামাজের সওয়াব। ইন্না দ্বীনা ইউসরুন, আল্লাহর দ্বীন এত সহজ প্রিয় বন্ধুরা। তো ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনাইতেছিলাম, গুনাহগার বান্দাদের জন্য এই হাদিসের মধ্যে, এই ঘটনার মধ্যে কত বড় সুসওগাত রয়ে গেছে। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু ওয়াহশী যখন ইসলাম কবুল করতে হিম্মত পাইলেন না, যে আমার গুনাহ, আমার গুনার কারণে আল্লাহ পাক তো বলছেন যেগুলোর শাস্তি হবে, আল্লাহ পাক আয়াত নাযিল করলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যেই বান্দারা ঈমান আনবে, তওবা করবে এবং বাকি জিন্দেগি সুন্দরভাবে চলবে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব, বরং তাদের সেই ভুলের বদলে নেকি আর নেকি দান করে দিব। কি কথা বুঝেন নাই? ওয়াসির নিকট এই আয়াত যখন পড়ে শোনানো হলো, ওয়াসি তখন বললেন যে কথা খুব সুন্দর কিন্তু এর মধ্যে কঠিন শর্ত, হাজা শর্তুন সাদিদ, এর মধ্যে আল্লাহ একটা কঠিন শর্ত লাগাইছেন, সেটা কি? আমি ঈমান আনতে তওবা করতে পারবো, আমি ঈমান আনতে পারবো, কিন্তু একটা বিষয় হলো কি, আল্লাহ বলছেন বাকি জিন্দেগি ভালোভাবে চলতে হবে, পুরা জিন্দেগি যে আমি দোষমুক্তভাবে সুন্দরভাবে চলতে পারবো এই গ্যারান্টি আমি কিভাবে দিতে পারি? যদি আবার কোনো ভুল ত্রুটি হয়ে যায় আর সেজন্য আল্লাহ পাক যদি আমাকে শাস্তি দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন উত্তর দিলেন না, বললেন যে দেখি আল্লাহ পাক, আচ্ছা তুমি অপেক্ষা করো আল্লাহ পাক কি ফয়সালা করেন দেখি। আবার আল্লাহ পাক আয়াত নাযিল করলেন এই বিষয়টার সমাধানের জন্য, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, সারা জীবন যত গুনাই করবা শিরক যদি না করো, মুশরিক অবস্থা কাফের অবস্থা যদি মারা না যাও, যত রকমের গুনাই হোক আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, যাকে আমি চাই আমি মাফ করে দিব, যাকে চাই মাফ করে দিব। এই আয়াতে পাক যখন ওয়াসিকে পড়ে শোনানো হল, ওয়াসি তখন বললেন কি যে আল্লাহ পাক তো বলছেন মাফ করে দিবেন, কিন্তু এর মধ্যে একটা কথা আছে যে যাকে তিনি চান তাকে মাফ করবেন, আমারে মাফ করতে চাইবেন কিনা, এই কথাটা তো ক্লিয়ার না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই খবর পৌঁছলে তিনি তখন বললেন আচ্ছা যাইও না, অপেক্ষা করো, এক বর্ণনা মোতাবেক আমি বলতেছি, কিন্তু একই ঘটনা বিভিন্ন তাফসীরের কিতাব উল্লেখ আছে। একটা তো তাফসীরে কুরতুবি, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে মাজহারি, এক একটার মধ্যে বর্ণনার মধ্যে কিছু কিছু একটু একটু ব্যাসকম দেখলাম, একটু না যথেষ্ট ব্যাসকম। যাই হোক, তো এক বর্ণনা মোতাবেক আমি শোনাচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা করতে থাকলেন, অপেক্ষা করতে বললেন, এইবার জিবরীল আমিন সর্বশেষ আয়াত নিয়ে আসলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাত দশটারও বেশি বাজে, আমি আমার কথা সংক্ষিপ্ত করার চেষ্টা করতেছি। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু এই আয়াতে পাকে বললেন, হে রাসূল, আমার এই কথাটা আপনি হুবহু উদ্ধৃত করেন, ফুল মানি এটাকে উদ্ধৃত করেন। সেটা কি? হে আমার বান্দারা শোনো, তোমরা যত গুনাহ করো না কেন, যত রকমের গুনাহ, সেই কত রকমের গুনাহ যে এক হাদিস শরীফের ভাষায় আল্লাহুম্মা ফির লিমা কদ্দামতু ওয়ামা আখারতু ওয়ামা আলামতু ওয়ামা আসরারতু ওয়ামা আসরাফতু ওয়ামা আনতা আলামু বিহি মিন্নি, এই সবটাকে মিলে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে বান্দারা তোমরা যত ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর গুনাহ করো, চাই সেটা আগের গুনাহ হোক, পরের গুনাহ হোক, নতুন গুনাহ হোক, পুরানা গুনাহ হোক, ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, বড় থেকে বড় গুনাহ হোক, সঙ্গীন থেকে সঙ্গীন গুনাহ হোক, তোমরা কেউ আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, এটা গ্যারান্টি দিয়া বলতেছি, তোমরা আমার নিকট মাপ চাইলে আমি তোমাদের সবগুলো গুনাহ সুনিশ্চিত ভাবে মাফ করে দিব। এবং এটা এই কারণে ইন্নাল্লাহ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ সীমাহীন ক্ষমাওয়ালা। একজনে বলল যে আমি এখানে বড় ডাক্তার কেউ নাই, আমি খুব বিপদে আছি ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার তো আমি একজন বড় ডাক্তার, আল্লাহ আমাকে অনেক বড় মা ডাক্তার বানাইছেন। বড় ডাক্তারের কাছে বললো আমি একটু ভাই এখানে দেখেন পাটা ভেঙে গেছে, বলে আমি কিছু করতে পারি না, আপনি যান আমার সময় নেই। বড় ডাক্তার সে বলে যে আমার সময় নেই, আমি পারবো না, অন্য কোথাও যান, এটা হইতে পারে কি কথা বুঝেন নাই? আর সে বড় ডাক্তার যদি বাবা হয় তাহলে বাবা বলবেন যে না আমি তোমার চিকিৎসা করতে পারবো না, বলতে পারেন বাবা। আমার প্রিয় বন্ধুরা, প্যার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একটা নারী যেরকম নিজের সন্তানকে নিজের হাতে আগুনের মধ্যে নিক্ষেপ করতে পারে না নিজের বুকের দরদের কারণে, মায়ের কারণে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নারী নিজের সন্তানের প্রতি যতটা মায়া, এক এক বান্দার প্রতি আল্লাহ পাকের মায়া এর চেয়ে অনেক বেশি। আমার প্রিয় বন্ধুরা, এজন্য আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু বলেন, হে বান্দা আমি সীমাহীন ক্ষমাওয়ালা, গুনাহগার বান্দা পাইলে তো আমি ক্ষমা করতে চাই, হাম তো মায়েল বকরম হে চাহনে ওয়ালিহিনি, আল্লাহ পাক তো দয়া করতে চান, ক্ষমা করতে চান, তুমি তো আল্লাহর দুয়ারের দিকে আগায় আসো না। এজন্য আমার ভাইয়ের হাত উঠাই নির্জনে আল্লাহর কাছে বলি, মজমাতে আউলিয়াদের সঙ্গে, ওলামাদের সঙ্গে বসি এবং আল্লাহ আল্লাহ পাকের নিকট একসঙ্গে হাত তুলি, কান্না কাটি করি, ক্ষমা চাই। আল্লাহ পাক তো গ্যারান্টি দিয়ে বলছেন, আমি মাফ করে দিব, তুমি মাফ চাও, তওবা করো আমার নিকট, আমি তওবা অবশ্যই কবুল করবো। ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তওবা কবুলকারী। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই আয়াত যখন এই ওয়াসি এই হামজা রাদিয়াল্লাহু আনহু খুনি তখন শুনলেন, শোনার সাথে সাথে তিনি বললেন, আর দেরি নাই, আমি তওবা করলাম, আমি ইসলাম কবুল করব, এ রাসূল আমাকে মুসলমান বানায় দেন। তখন তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যাকারী এই ওয়াসিকে মাফ করে দিয়া তার জন্য জান্নাতের ফয়সালা করলেন। এই ঘটনা যখন ঘটল তখন কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আল্লাহ পাক ঘোষণা দিলেন যে যত রকমের কঠিন অপরাধী হোক না কেন আমি আল্লাহর নিকট মাফ চাইলে আমি মাফ করে দিব এবং গ্যারান্টি, এইটা কি খালি ওয়াসির জন্য না কিয়ামত পর্যন্তের মুমিনদের জন্য, মুসলমানদের জন্য, যারা এই গুনাহ করবে তার জন্য এই রকম ক্ষমার সুযোগ আছে, সে আল্লাহ পাক নিশ্চিত তাকে মাফ করে দিবেন ক্ষমা চাইলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল্লিল মুমিনিনা আম্মা, কিয়ামত পর্যন্তের আগত সমস্ত মুসলমানদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা এবং গ্যারান্টি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বলো ভাই আবু বকর কি পড়ছিলাম আমি কোরআন শরীফের আয়াত? হ্যাঁ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা তো আমি আল্লাহকে বিশ্বাস করো, আমাকে মানো, এজন্য ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতি, আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক করো, নির্দাক নিখুঁত নির্মল গভীর নিবিড় সম্পর্ক বানাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমিন, আল্লাহ পাকের আনুগত্য ধন্য একটা কামিল চমৎকার সুন্দর জীবন নিয়ে ফের তোমরা দুনিয়া থেকে বিদায় হো, ফের দেখো আমি আল্লাহ তোমাদের সঙ্গে কি ব্যবহার করি, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের বুনিয়াদ পাঁচ জিনিসের উপরে, এক হল শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলবে আল্লাহ ভিন্ন আর কোন মাবুদ নাই, এক আল্লাহর বন্দিগি, এক বন্দিগি কার, এক আল্লাহর, এক আল্লাহর ইবাদত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আপনার বন্দিগি করি, আপনার নিকটেই সাহায্য চাই। তো এক তো আল্লাহ পাকের বন্দিগি করা, এবং প্যার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল এই কথা বিশ্বাস করা, এবং তিনি খাতেমুন নবীন, তিনি সমস্ত নবীদের শ্রেষ্ঠ সাইয়্যিদুল মুরসালিন, এবং তিনি খাতেমুন নবীন, এবং পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান মাসের রোজা রাখা। যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখল, এরপরে রমজান মাসের পরে শাওয়ালের চাঁদ, পরবর্তীতে চাঁদের মাস, এই মাসে আর ছয়টা রোজা রাখলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাজান সুম্মা আতমাউ সিত্তাম মিন শাওয়াল, হ্যাঁ, বলেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, এই রমজানের পরে আবার পরের মাসের ছয়টা রোজা রাখলো নফল, সেজন্য একদম সারা বছর রোজা রাখলো। এত বড় আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নওয়ালু ফজিলতপূর্ণ আমল দান করছেন আমাদেরকে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাদের উপরে মাল নেশা পরিমাণ মাল হবে তারা যাকাত দিবে, এবং যাদের হজ করার মতো মাল হবে তারা আল্লাহর ঘরে হজ করতে যাবে। এগুলো ইসলামের বুনিয়াদ। এর মধ্যে যারা মাল হয় তো তাদের উপর যাকাত ফরজ, যাদের মাল নেশা মাল হয় তো তাদের জন্য হজ ফরজ। এই দুইটা আমলের পরে আর থাকে কি? ঈমান, নামাজ, রমজানের রোজা। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরা ওয়া আতাত মালহা ওয়া আসনাত ফারজাহা ফালতাদকুম মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। ইসলাম এত সহজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়ে মানুষরা যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং রমজানের রোজা রাখেন, নিজের সতীত্বের হেফাজত করেন এবং স্বামীর আনুগত্য করেন, তাহলে বেহেশতের আট দরজা তাদের জন্য খোলা থাকবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দেন এবং কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম। এখন কি দোয়া? আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা ওয়াফির লানা ওয়া আরহামনা, আল্লাহুম্মা আফিনা ওয়া আফু আন্না, আল্লাহুম্মা কুন লানা ওয়া জাআলনা লাক, আল্লাহুম্মা কুল খাইরান লিকুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, আল্লাহুম্মা আসলিহ আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজয়ি দুনিয়া ওয়া আযাবিল আখিরা। আয় আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দান করেন। আয় আল্লাহ ঈমান আমলে আমাদের উন্নতি অগ্রগতি নসিব করেন, পাঁচ ওয়াক্ত সুন্দরভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন, রমজানের রোজা রাখার তৌফিক দান করেন, ইসলামের এক একটা সুন্দর আমলকে গভীরভাবে মহব্বত করার তৌফিক দান করেন, সুন্দর ইসলাম দ্বারা নিজের জীবনকে সুন্দর করার তৌফিক দান করেন। হে আল্লাহ আপনি নিজে সুন্দর, আমাদেরকে সুন্দর হওয়া আপনি পছন্দ করেন। আয় আল্লাহ সুন্দর জীবন আপনি আমাদের সকলকে দান করে দেন। আয় আল্লাহ আমরা নফসে শয়তানের ধোকায় পারিপার্শ্বিক নানান পেরেশানিতে পড়ে, আল্লাহ আকর্ষণে পড়ে, নানান ভুলের মধ্যে পড়ে যায়, দম্বদম্পা বস্তায় দামে নবে গরহমা শাহবাজ সিং মুরবে সবে মীর হানি হর দমে মারা ওবাজ সোয়ে দামে মীর ওবে মাই বে নিয়াজ। সারা দুনিয়ার ফেতনার মধ্যে, ঝামেলার মধ্যে, গুমরাহের মধ্যে, কুফরের এত অন্ধকারের মধ্যে নিজ দয়া হে আল্লাহ আপনি আমাদেরকে ইমান ও ইসলাম দিয়া ধন্য করছে, তারপরও নানান পেরেশানিতে নানান ধোকায় পড়িয়া আমরা নানান বিভ্রান্তি এবং ভুলের শিকার হয়ে যায়। হে আল্লাহ, আপনি দয়াবান, আপনি মেহরবান, আপনি বলছেন যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না। আল্লাহ আপনি আমাদেরকে সে আয়াতের উসিলায় মাফ করে দেন। হে আল্লাহ, আপনি বলছেন যে কুর রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। হে আল্লাহ, আপনি বলছেন মাফ চাও তো ইস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমার রবের কাছে মাফ চাও, তিনি তো সীমাহীন ক্ষমা নিয়া তোমাদেরকে ক্ষমা করতে চান। সে আয়াতে পাকের উসিলায় আমাদের সকলকে মাফ করে দেন, আমাদের মা বাপকে মাফ করে দেন, আমাদের স্ত্রী, আমাদের আপনজন, আমাদের সন্তানাদি সকলকে মাফ করে দেন। আমাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা ফরমান, জান্নাতে বড় মাকাম আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নাজাত দান করেন, দ্বীনের উপর চলা আমাদের জন্য সহজ করে দেন। হে আল্লাহ, এই মাহফিলের এই মজলিসের যারা আয়োজন করছেন, ব্যবস্থা করছেন, তাদেরকে আপনি খুব কবুল করেন। এই মাহফিলে যারা সহযোগিতা করছেন তাদেরকে খুব কবুল করেন। এই মাহফিলে যারা অংশগ্রহণ করছেন, হে আল্লাহ, তাদেরকে খুব কবুল করেন। সকলের দুজাহানের কামিয়াবি আপনি মঞ্জুর করেন, তাম পেরেশানি থেকে আপনি নাজাত দান করেন, তাম বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন, সকলের রিজিকে আপনি খুব বরকত দান করেন, সকলের দোকানপাটে ব্যবসা বাণিজ্যে বহুত বরকত দান করেন, ঘরে ঘরে শান্তি নাজিল করেন, ঘরে ঘরে নূর নাজিল করেন, ঘরে ঘরে রহমত এবং বরকত নাজিল করেন। হে আল্লাহ, আমাদের সকলকে আপনার বানান, হে আল্লাহ আপনার বানায় জিন্দা রাখেন, যখন দুনিয়ার থেকে উঠাবেন আপনার বানায় আপনি দুনিয়ার থেকে উঠায়েন। হে আল্লাহ, মেহরবান মালিক, এই রাঙ্গামাটি এলাকাতে আমার প্রথমে আপনার মেহরবানিতে আমার হাজির হওয়ার তৌফিক হলো। রাঙ্গামাটি দেখে এলাকা বড় পছন্দ লাগছে। হে আল্লাহ, এই এলাকাকে হে আল্লাহ আপনি আপনার রহমতের এলাকা হিসাবে কবুল ফরমান, বরকতের বরকত ধন্য এলাকা হিসাবে কবুল ফরমান। সীমাহীন রহমত এখানে বর্ষণ করেন, সীমাহীন নূরের বৃষ্টি এখানে বর্ষণ করেন। হে আল্লাহ, এলাকার মানুষদের মধ্যে আপনি আপোষে মহব্বত নসীব ফরমান। হে আল্লাহ, সকলকে আপোষে সুহর্দপূর্ণ সম্পর্ক নসীব ফরমান। হে আল্লাহ, জমিনকে হে আল্লাহ আপনি উর্বর জমি হিসাবে কবুল ফরমান। হে আল্লাহ, ঈমানের দিক থেকে উর্বর হয়, নেক আমলের দিক থেকে উর্বর হয়। হে আল্লাহ, আপনার ভয় ভীতি বল্লাহ এখানে বান্দা আপনার বেসুমার পয়দা ফরমান, তাম পেরেশানি আপনি দূর ফরমায় দেন। হে আল্লাহ, এই জমিনকে আপনার মহব্বতের জমিন হিসাবে কবুল ফরমান, নূরওয়ালা জমিন হিসাবে কবুল ফরমান। আমাদের এই বাংলাদেশের উপর খাস রহমত নাজিল ফরমান। আমাদের এই দেশের জন্য যা জরুরত আপনি আসমানি খাজানা থেকে দান করেন, বিশেষভাবে আমাদের দেশের বিদ্যুতের সমস্যার আপনি উত্তম সমাধান করে দেন। গ্যাস তেল আমাদের জমিনের নিচে আল্লাহ বেসুমার আপনি দান করেন, সেই গ্যাস তেলের খনি উত্তোলন করার মতো, সেগুলোর সংরক্ষণ এবং সৎ ব্যবহার করার মতো শক্তি এবং ক্ষমতা আমাদের দেশকে আপনি নসীব ফরমায় দেন। সমস্ত মুসলিম জাহানের উপর বেসুমার রহমত নাজিল ফরমান। যেখানে বিশ্বে মুসলমানরা পরিশানিতে আছে, আল্লাহ নির্যাতিত নিষ্পেষিত মুসলমানদেরকে দুশ্মনদের জালেমদের হাত থেকে আপনি উদ্ধার করেন, রক্ষা করেন, হেফাজত করেন। আল্লাহ, যারা হজ উমরার এরাদা করছেন তাদের নিয়ত এরাদাকে আপনি কবুল করেন, গায়েব থেকে আপনি আসবাব আপনি নসীব ফরমায় দেন, তৌফিক দিয়ে দেন, আসান ফরমায় দেন। আল্লাহ, আমাদের তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লাহ আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি জরুর বিজরুর কবুল করেন, অবশ্য অবশ্যই কবুল করেন। আল্লাহ, জরুর বিজরুর কবুল করেন, জরুর বিজরুর কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ওয়া আলাইকুম আসসালাম।
তরজমান আকাবির আরিফ বিল্লাহ শাইখুল হাদিস শাইখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতহুমের বাংলা উর্দু প্রতিটি বয়ান বিশ্বের যে কোনো প্রান্ত থেকে নিয়মিত নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপে পাওয়ার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 01715 8018 69, মুফতি শহীদুসালাম কাসিমী। লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd, স্পেলিং mixlr.com/khanqah-bd, অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম, ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোন প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না। লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ডে টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।
মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।